exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। বুধবারের রাতে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি আনকোর এপিসোডে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে এবং 14 লাখ ফ্যান ফলোয়ার আছে এই পেজটিতে। আপনারা, আমরা একটা বিশাল কমিউনিটি সারা দেশব্যাপী এবং ওখানে আমার বিভিন্ন পোস্ট আমি দিয়ে দিই, আমার পার্সোনাল আইডিটিও আমি শেয়ার করি। সো আপনারা কানেক্ট থাকবেন আমার এই পেজটিতে। আর অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা বিভিন্ন রকমের কমেন্টস করতে পারেন, সেটার জন্য আপনাকে আসতে হবে ঢাকা এফএম এর ফেসবুক পেজে। ঢাকা এফএম এর ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/ilovedhakafm। ঢাকা এফএম নামে পেজটি আছে, ওখানে পোস্ট দেওয়া আছে। সো আমরা শুরু করি, আরও যে কথাগুলো আছে সেগুলো না আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আমাদের শ্রোতা যারা আছেন কানেক্টেড তাদেরকে বলবো। বিশেষ করে ইউটিউব চ্যানেলের কথা আমি বলবো। এখান থেকে সমস্ত অনুষ্ঠান ডাউনলোড করা সম্ভব যা আজ পর্যন্ত জীবন গল্প এবং সিক্রেটসে হয়েছে। আপনি চাইলে ওখান থেকে বসেও আপনি শুনতে পাবেন। সুতরাং আমি বলবো যে সাবস্ক্রাইব করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন।
আমি মোহাম্মদ মাহমুদুল হাসান।
মাহমুদুল হাসান, মাহমুদুল, আমার মনে হয় আপনি নার্ভাস, আপনি আরামসে কথা বলেন, ঠিক আছে? যেভাবে আপনি ফ্রেন্ডের সঙ্গে কথা বলেন বা বাড়ির পাশের মানুষের সঙ্গে কথা বলেন, ঠিক আছে, এবং ওইভাবে কথা বলবেন, তো নার্ভাস হওয়ার কিছু নেই। আর আপনি যদি মনে করেন যে রেডিওতে আপনাকে লাখ লাখ মানুষ শুনছে, কিংবা আপনি যদি মনে করেন যে এরকম পরিবেশে কখনো বসিনি এরকম কোনো কিছু, তাহলে হ্যাঁ, আপনি বুঝতে পারছি আপনাকে দেখে, তাহলে আপনার জন্য বলাটা অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং একদম ঘরের মানুষের সাথে যেভাবে গল্প করে আপনি ঠিক সেভাবেই গল্প করবেন, ঠিক আছে? ওকে, আমরা শুনি। আপনি বলছেন আপনার নাম হচ্ছে মাহমুদুল হাসান, ডাক নাম?
ডাক নাম সাগর বলে সবাই ডাকে।
বয়স কত আপনার?
আমার বয়স 18 হবে আর কি।
এখন 18 বছর বয়স। কি গল্প আসলে, একেবারে ছোটবেলা থেকে শুরু করি, কোথায় বড় হয়েছেন?
আমি, আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে সিরাজগঞ্জ, বলে রাখি আমার দাদু বাড়ি পাবনাতে, বাট আমার নানু বাড়ি সিরাজগঞ্জ। আমরা নানু বাড়িতেই থাকি ছোটবেলা থেকে, তো সেখানে আমার বেড়ে ওঠা। আমার বাবা, মানে এটা হচ্ছে আমার জন্মের আগে, আমার বাবা ঢাকাতে চাকরি করতো, সেটা কলাবাগানে। তো আমার আম্মু ওই জায়গায় জব করতো গার্মেন্টসে ছোটবেলা থেকে। তো তখন ওখান থেকে আমার আব্বুর সাথে আমার আম্মুর পরিচয়, তো পরিচয় হওয়ার পরে এটা আমার আম্মুর কাছে শোন আর কি। পরিচয় হওয়ার পরে আমার আমার দাদিরা নাকি দেখছে, দেখে আমার আম্মুকে অনেক পছন্দ করছে, লাইক করছে। মানে আমার আম্মু ছোটবেলা থেকে একটু নামাজ কালাম পড়তো, মানে ধার্মিক টাইপের ছিল, ধার্মিক। তো তার জন্য পছন্দ করে আর কি তারা প্রপোজাল দিয়া মানে বিয়ে করাইছে। তো বিয়ের পরে চলছে এমনি ভালোই, মানে সংসারটা ভালোই চলছিল। তখন আমার আব্বু দেখা যায় তো কাজ করতো ঢাকাতে, গাড়ি চালাইতো, আমার আম্মু জব করতো গার্মেন্টসে। তো এক পর্যায়ে যখন আমি পেটে আসলাম, তখন মানে আমার আম্মু চলে যায় দেশের বাড়িতে গার্মেন্টসের ছুটিতে আর কি, দেড় মাস দুই মাস এমনি ছুটি দেয়। তো সেই ছুটিতে দেশের বাড়িতে চলে যায়। তো বলে রাখি, তখন মানে দেশের বাড়িতে আমাদের কোনো জায়গা জমি ছিল না আর কি। তো দেশের বাড়ি চলে যায়, যাওয়ার পর আমার খালার বাসায় ওঠে, মানে আমার খালার বাসা তো পার্শ্ববর্তী গ্রামে, তো আমার খালার বাসা ওখানে যায়, তো বলে যে এমনি এমনি আসছি। তো পরে খালা, ওনাদের খুব একটা ঘর ছিল না, পার্শ্ববর্তী ছোট একটা ঘর, তো বলছে যে ঠিক আছে তুই পাশেই থাকিস।
নানুর বাড়িতে গেছে আপনার মা, আপনি তখন পেটে?
আমি পেটে।
আচ্ছা,
মানে ডেলিভারি হওয়ার জন্য আর কি নানুর বাড়িতে গেছে। তো যাই হোক, আমি যখন হলাম, তো হওয়ার পরে আমার আব্বু চলে আসে, দেশেতে চলে আসে।
জি, আপনি বড় সন্তান ফ্যামিলি?
আমি ফ্যামিলির একমাত্র বড় সন্তান।
জি,
তো আমার আব্বু চলে আসে, তো আসার পরে দেখা যায় আমার আম্মু আব্বু দুজনে পরিশ্রম করে যে টাকা জমাতো ওটা দিয়ে দেখা যায় তো মানে একটু জায়গা নিছে। তো দেখা যায় এরকম থাকার তো জায়গা জমি না, একটা ছেলে সন্তান হয়েছে,
এতদিন
তো ঢাকাতেই থাকছোস, তো এই যে একটু জায়গা জমি কিন। পরে আমার নানুরা সবাই মিলে একটু জায়গা দেখায় জায়গা কিনে দিল আর কি, এই জায়গায় 6 ডিসিমের মতো এতটুকু জায়গা মানে আমাদের কোন রকম থাকার জন্য। তো ওখানে ঘর বাড়ি করে ওখানে আমরা থাকতাছি। তো আমার আব্বু তখন মানে মেকানিক্যালের কাজ জানতো, তো মানে গ্যারেজে কাজ করতো, রিক্সা ভ্যান এগুলো সারতো। তো একটা দোকান দিছে আমার আব্বু বাজারে পাশেই। তো আমি তখন মোটামুটি ভালোই বড় হয়েছি, 7-6 বছর আমার এরকম হবে কিছু। তো আমি একে স্কুলে ভর্তি করে দেওয়া হলো, আর আমার আব্বু দেখা যাচ্ছে গ্যারেজে কাজ করছে, তো আমাদের সংসারটা ভালোই চলছে। তো আমি তখন হয়তো ক্লাস 2 বা 3 পড়বো এমন কিছু, মানে সঠিক আর কি মনে হচ্ছে না, ওই 2 বা 3 এমন। তো আমার আব্বু তখন হুট করে দোকানটা বিক্রি করে দিল। এটা হচ্ছে আপনার মানে রিক্সা ভ্যান এগুলো সারতো। তো আমার আব্বু মানে সেটা দিয়ে আর কি সংসার চলতো। তো আমার আব্বু হুট করে বিক্রি করে দিল সংসার, মানে গ্যারেজটা কোনো ইস্যু ছাড়াই, মানে কি কারণ সেটা না বলে এমনিতে মানে বিক্রি করে দিল। আসলে বলে রাখি মানে ওই দোকানটা যে দেওয়া হয়েছে, মানে ওই দোকানের জন্য লোন নেওয়া হয়েছিল মানে 35,000 টাকা। তো দেখা গেল 2-4 মাস কিস্তি চালানো হয় নাই, মানে তার আগে দোকানটা, এখন কিস্তিটা কিন্তু ঠিকই টানতে হবে। তো দেখা গেল ওইটা ছাড়া আর কোনো ওয়ে নাই কিস্তিটা টানার মতো। তো মানে ওখান থেকে যা খরচ আছে সেটাতে চাল ডাল কিনতেছে আর কিছু টাকা জমায় রেখে মাস শেষে কিস্তি দিচ্ছে মানে। তো হুট করে বিক্রি করে দিল। তো আমার আম্মু বললো যে কি ব্যাপার এমনি তুমি এটা বিক্রি করে দিলা, তো এখন সংসারটা চলবে কেমনে আর কিস্তিটা কেমনে দেবো? তো আমার আব্বু কিছু বলে না, এমনি একটু রাগারাগি পরে 2-3 দিন মানে এমনি থাকার পরে একটু মন মেলামেলি আমার আব্বু আম্মুর সাথে। তো হুট করে আমার আব্বু কিছু না বলে চলে যায়, মানে ঢাকাতে আর কি চলে আসে। তো সেই যে চলে আসে মানে সেদিনকে আমরা কান্নাকাটি করতেছি আমি যে আব্বু কিছু বললাম।
বয়স তখন কত?
আমার বয়স 7 বছর,
ক্লাস 2 পড়েন?
জি, ক্লাস 2 পড়ে 7 বছর বয়স হবে। তো আমার মানে আম্মু বলতেছে কি ব্যাপার গেল কোথায়, মানে আমাদের যারা মানে কাজিন ছিল মানে আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবার বাসায় মানে খোঁজ নেওয়া হইলো, বাট কোনো ই পাওয়া গেল না যে সে গেছে ওখানে। তো গেল কই, এইভাবে দেখা যাচ্ছে 1-2-3 চলে যাচ্ছে, কোনো ফোন টোন কিচ্ছু নাই, কোনো যোগাযোগও নাই। এইভাবে থাকতে থাকতে এই যে আব্বু যে চলে গেল আর ফিরে আসা নাই। তো এর মধ্যে দেখা যাচ্ছে 1-2 মাস চলে যাচ্ছে, কিন্তু ওইদিকে কিস্তিটা যে আছে ওটা কিন্তু ঠিকই টানতে হচ্ছে। তারা তো আর সেটা মানবে না যে সে কোথায় গেল বা কি করলো, বাট তাদেরই হচ্ছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে তাকে দিতে হবে। তো আমার মা এই যে একটা প্যারার ভিতর পড়ে গেল যে সে কেমনি একটা মহিলা মানুষ এত টাকা 30-35,000 টাকার কিস্তি আবার সংসার। তখন করলো কি আমার আম্মু ফার্স্ট কিস্তি হয়তো কারো কাছ থেকে ধার নিয়ে দিল, তো এখন সেকেন্ড টাইম কেমনে দিব? তো আমার আম্মু দেখলো যে একটা লোকের বাড়িতে কাজ করা শুরু করে দিল। তো এর ভেতর আমাকে নিয়েও মানে তাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। দেখা গেল সামনে ঈদের মানে এই যে চলে গেল যাওয়ার প্রায় 1-2 মাস বা 3 মাস পরে মানে ঈদ আসলো। তো তখনও মানে আমার বাবার কোনো খোঁজ খবর নাই। তো ঈদের সময় দেখা গেল সবাই নতুন কাপড় চোপড় পরে, মানে আমার থাকে না তখন তার অতটা বোধ ছিল না যে নতুন কাপড় চোপড়, শুধু জানতাম কোথা থেকে আসবে সেটা জানি না, কিন্তু দিতে হবে নতুন কাপড় চোপড় এমন কিছু। তোমার মা আমার কাছে চাইতাম যখন, আমার মা কান্না করত প্রচুর, মানে কোথা থেকে দিবে সেই অ্যাবিলিটি তার নাই, সে দেবে কোথা থেকে, প্রচুর কান্না করত। তো একসময় দেখা গেত কি অন্য যাদের বাড়িতে কাজ করতো তাদের বাড়ির মানে ছেলেপেলেরা যেগুলো ইউজ করতো সে পুরান কাপড় চোপড় নিয়ে আসছে, নিয়ে এসে কাইসা দিয়া সেগুলো পরতে দিছে ঈদের দিন, সেগুলো পড়তে দিছে।
আপনি সেগুলো পড়েছেন?
সেগুলো আমি মানে নিতে যাচ্ছি না। তোমার মা আমাকে বলতেছে যে বাবা দেখ তোর বাবা তো এমনি চলে গেছে, এই কিস্তি টানতে হয় তোদের খাওয়া খরচ, তারপরে এত কিছু আমি কেমনে দেব? তো তখন আমি ওগুলো পড়ে ঈদের দিন গেলাম। আমি বলে রাখি মানে ঈদের দিন এমন একটা সিচুয়েশন ছিল, সবার বাড়িতে দেখা যায় যে ঈদের দিন ভালো মন্দ কিছু রান্না বান্না এমন কিছু হয়, বাট আমাদের মানে সেরকমই ছিল না রান্না। ঈদের দিন দেখা যেত আমাদের চুলায় জ্বলতো না, যেদিন ঈদ হলো ঈদের দিন দেখা যেত যে মানে কি বলবো বাসি বাসি ভাতটা এগুলা ছিল, এগুলা খেয়ে থাকা হয়েছে ঈদের দিন। তারপর নাস্তা কেনার মতো পয়সাও ছিল না আমাদের কাছে, আমার মার কাছে।
বাবা তো তখন খোঁজ খবর নেই যে সময় গল্পটা বলছেন।
হম, বাবার তখন খোঁজ খবর নেই।
বলেন তারপর।
আমার মা যাদের বাড়ি কাজ করতো, তো ওটা চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান বাড়িতে কাজ করতো, তো সেই চেয়ারম্যানের বাবা বলতেছে যে তোর তো এমনি কষ্ট হয় তার ই কর, ছেলেটাকে আমাদের মাদ্রাসায় দে যেন পড়ুক, তো তো তুই অনেকটা স্বস্তি পাবি, ছেলেটারও পড়াশোনা হলো, তোমার মা ওই মাদ্রাসায় দেয়। যাওয়ার পরে আমাদের যে মানে প্রতিবেশী যারা, তারা আর এটা মানতেছে না, কয় যে মানে এটা এখানে মানে মাঝহাব নিয়ে একটা দ্বন্দ্ব হইলো, যে মানে আমরা হচ্ছে হানাফি মাঝহাবের লোক আর আমি যে মাদ্রাসায় গেছি ওটা হচ্ছে মানে আহলে হাদিস।
আচ্ছা,
তো বলতেছে তোরা মানে এই মাঝহাবের লোক মানে ওই ওই জায়গায় দিস মানে পোলাপান্ত উল্টাপাল্টা মানে যাইতে দিব না আর কি, এই ধরনের ওই মাদ্রাসায় পড়াইতে দিব না।
জি,
তো আমার মা কি করবো সেখান থেকে, মানে আমাকে আর পড়তে দিল না আমার প্রতিবেশী যারা, তারা মানে ওই জায়গায় যারা গণ্যমান্য লোক ছিল তারা আমাদের গ্রামের, তো ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখন স্কুলে দেয়া দেখা যায় যে খাতা বই এগুলো সব তো কিনে দিতে হয়, বই খাতা মাতা তো আমার মা পারছে না, তো তখন আমাকে এক জায়গায় কাজে দেয়, মানে আমাদের প্রতিবেশী একটা ছিল, তো সে বলতেছে দেখ তো ছেলেকে নিয়ে এইভাবে সমস্যা হচ্ছে, তো এক কাজ কর আমার বোনের বাসায় কাজে দে।
আচ্ছা,
বলতেছে আমার মা আর কি মানে দিতে চাচ্ছে না, কিন্তু মায়ের মন, মা কি চায় যে কারো ছেলে যাক কাজ করুক এই এতটুকু বয়সে, তখন আমার বয়স 7 বছর। গেলাম আমি, তারা বললো যে আমাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেল যে আমাকে লেখাপড়া করাবে, আগে থেকে আমার মানে লেখাপড়ার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, মানে আমি লেখাপড়া করব ভালো কিছু করব এমন কিছুই ছিল। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখা যেত কি ভাই মানে একটা বাসার মানে গ্রামের বাড়িতে মানে বড় একটা ফ্যামিলির যে কাজগুলো থাকে প্রত্যেকটা কাজ আমাকে করাইতো, দেখা যেত বাসন মাজাইতো, তারপরে আপনার ঘর ঝাড়ু দেওয়া হইতো, তারপরে ভাত দেখা যেত ওরাই করে দিত, আমাকে রান্না করা লাগতো, গোয়ালের গোবর ফালাইতে হইতো, গরুর মানে কি মানে যাবতীয় যত কাজ একটা বাড়িতে একটা সংসারে যত কাজ করা লাগতো
সবকিছু আপনাকে দিয়ে করাইতো,
সবকিছু আমাকে দিয়ে করাইতো। তখন দেখা যেত আমি যদি বলতাম যে আমি করবো না আমাকে মারধর করা হইতো, তারপর আমি কি করবো আমি বাড়িতে আসবো, বাড়িতে আসলে আমার মার এই জায়গায় কষ্ট, আমার মা নিজে খাইতে পায় না আমি দেখি, তো আমি দেখা যেত কষ্ট সহ্য করে অমনি থাকতেছি, তো আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে আমাকে কাজ করানোর সমস্যা নাই, কিন্তু আপনারা যে বললেন যে আমাকে একটু পড়াশোনা করাবেন, তো আমার আমাকে যদি মানে স্কুলে না যাইতে দেন, বাসায় তো আপনারা তো অনেক শিক্ষিত আছেন, তো বাসায় যদি একটু আমাকে পড়াইতেন, তো একটু সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় করে মানে পড়াইতেন, তাহলে মানে আমি কাজ করি তাতে দুঃখ নাই, যত করান যদি একটু পড়ানোর সুযোগ দিতেন তো আমার খুব ভালো হইতো। তোরা দেখতো মানে বলতো আচ্ছা ঠিক আছে দেবনি যা কাজ কর, মানে ঝাড়ি দে তো ঠিক আছে যখন সময় পাই তখন পড়াবো যা কাজ করে এখন, তো আমাকে আসতে দিত না, আমি বলতাম যে ঠিক আছে আমি আমার মাকে একটু দেখতে যাব, তো বলে না দেখতে যাওয়া লাগবো না, দেখতে যা কি করবি, তো আমি খোঁজ নেবো নি তোর মা কেমন আছে, তো আমাকে বলতো তোর মা ভালোই আছে, হয়তো খোঁজ নিত কিনা আমি সেটা মানে সঠিক জানতাম না, কিন্তু আমাকে বলতো আর কি শান্তন সভ্য তোর মা খুব ভালোই আছে আর তোকে যাইতে না করছে, মানে এইভাবে বলতো আর কি, তো আমি আমার বিশ্বাস হতো না যে আমার মা যাইতে না করছে। তো এক সময় ঈদ আসে, এর ভিতর বলে রাখি এই যে নিয়ে গেছে দেখা যেত যে একটা ভালো কাপড় চুপড়ে দেখা যায় যতই কাজ করাক, তারপরে দেখা যায় ছেঁড়া ছুটায় মানে ছেঁড়া মেরা জামা জুমা এগুলো মানে আমাকে দিত পড়ায় রাখতো, আর খাবার দিত ভাই বলি কি বলবো মানে সবাই খায় যেটা বাসত বাসি পচা সেই খাবারটা আমাকে দিত।
এই গল্পটা যারা শুনছেন তাদের অনেকের বাড়িতেই এরকম ছোট ছোট কাজের ছেলে আছে আমি বিশ্বাস করি, রেডিওতে শোনার পরে আপনার ভেতরে যে অনুভূতিটা হচ্ছে সেটা হয়তো একটা সফট অনুভূতি, কিন্তু এই অনুষ্ঠানটা যদি কোনো একটা সিচুয়েশনাল প্রেক্ষাপটে আপনার যদি ধরনের কোনো মেন্টালিটি থাকে যেটা আসলে ওই শিশুর বড় হওয়ার জন্য খুব কষ্টকর, তাহলে আমার মনে হয় আপনি পরিবর্তন করে একটা অনেক বড় পুণ্যের ভাগিদার হতে পারেন। আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভেতরে তো একটা মনুষ্যত্ব আছে, আমরা তো মানুষ তাই না, তো সেই জায়গার একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে সেটাকে আপনি জাগ্রত করতে পারেন। এবং আমরা সবসময় একটা কথা বলি যে মানুষ যে অবস্থায় থাকুক না কেন ভুল শুদ্ধ সবকিছু মিলিয়ে আমরা মানুষ, এবং আমরা জন্মের পর থেকে অনেক কিছু সমাজের কাছ থেকে শিখি এবং আমরা ধরে নেই যে এটাই নিয়ম, কিন্তু অবশ্যই আমাদের এথিক্স এবং বিবেকবোধের জায়গা থেকে সবকিছুই প্রশ্ন করা উচিত। আপনি ছোটবেলা থেকেই হয়তো পরিবারে বড় হচ্ছেন, বিশেষ করে ও যে পরিবারের গল্পটা করছিল ওই পরিবারে যদি একটা ছোট ছেলে থেকে থাকে সে হয়তো মনে করবে যে চাকর বাকরের সাথে এইরকম আচরণ করাটাই বোধহয় নিয়ম এবং এটার মধ্যে কোনো ভুল নেই, ও বড় হয়ে কিন্তু ওর পরিবারে যদি এরকম কোনো ছেলে আসে ও এরকমই আচরণ করবে, কিন্তু আমরা আসলে প্রতিনিয়তই সমাজের কাছ থেকে এটা শিখছি এবং শিখছি বিনা বাক্য ব্যয়ে বিনা প্রশ্ন ভাই এটা শিখছি, কিন্তু মানবিক জায়গা থেকে আমাদের এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করার আছে। সোশ্যাল সাইটে বিশেষ করে ফেসবুক এরকম কোন সেলিব্রিটির কোন ছবি চলে আসলে, যে সেলিব্রিটি তো খাওয়া দাওয়া করছে পাশে হতে কাজের মেয়েটা দাঁড়িয়ে গেছে। আমি নিজেও একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, আমি একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম এবং সেই রেস্টুরেন্টে আমি দেখলাম যে বাবা খাচ্ছে, মা খাচ্ছে, ছোট একটা বাচ্চা সেও খাচ্ছে এবং কাজের মেয়েটাকে তারা যেটা করেছে টেবিলের পাশে বসিয়ে উল্টো দিক করে ঘুরে বসতে বলেছে। চিন্তা করে দেখুন কতটা ভয়ানক হতে পারে, কতটা ভয়ানক পাশবিক নির্লজ্জ মানসিকতা হতে পারে। এরকম রেস্টুরেন্টে সাধারণত শিক্ষিত মানুষরাই যায়, এরকম রেস্টুরেন্টে সাধারণত পড়াশোনাওয়ালা মানুষ, পয়সাদার মানুষেরা তারাই যায়। তো শিক্ষিত পড়াশোনা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মানুষের বিবেক আর দশটা মানুষের চেয়ে একটু ডিফারেন্ট হবে, ভালো হবে, এটাই তো আমরা এক্সপেক্ট করি, তাই না? তো সেরকম একটা পরিবারে, পরিবারের কর্তা যিনি তিনি খাচ্ছেন, পরিবারের কর্তৃ যিনি মানে যিনি সংসার সামলান, আমি তার ওয়াইফের কথা বলছি, তিনি খাচ্ছেন, তাদের একটা ছোট বাচ্চা আছে, সেও খাচ্ছে এবং এই টেবিলেই একটা চেয়ার উল্টো দিক করে ঘুরিয়ে রাখা, সেখানে কাজের মেয়েটাকে বসিয়ে রাখা হয়েছে। আমরা কি মানুষ? এই ছবিটা যখন ফেসবুকে আমি ছাড়লাম, সেখানে বিভিন্ন রকমের কমেন্টস এসছে, আজে বাজে গালি এসছে এবং ফেসবুকের কথাটা আমি এই কারণেই বলছি, যারা গালি দিয়েছেন, যারা বকা দিয়েছেন ওই ফ্যামিলিটাকে, তাদের মধ্যে অনেকেই এরকম করেন। আমরা সোশ্যাল সাইটে এসে যতটা ভদ্র এবং অভদ্র হই, আমি আবার সেন্টেন্সটা রিপিট করছি, যতটা ভদ্র, বিবেকবান এবং অভদ্র হই আমাদের ব্যক্তি জীবনে, আমরা সেটা নই, আসলেই নই। নই এই কারণে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নেই না, হয়তো ইদানিং নেওয়া শুরু করছি, নেই না আসলে, এবং যে কারণেই অনেক সময় আমরা যে আচরণটা করা উচিত সেটা বুঝে উঠতে পারি না, হ্যাঁ, এবং যেটা এক্সপেক্টেড সেটা বুঝে উঠতে পারি না। তো সেই জায়গাটা থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বিশেষ করে মানুষের প্রতি আচরণ, ঘরের মানুষ এবং সে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার, যেই বাচ্চাটা আপনার বাসায় কাজ করছে, যদিও তো আইনত আমি জানি যে শিশুশ্রম বৈধ না, তারপরেও আমি একটু সুযোগ পেয়েছি বলে একটু এই জায়গাটা একটু বললাম যে যদি কখনো এরকম হয় এই বাচ্চাটাকে আপনি একটা মানবিক মর্যাদায় বড় করুন। মানবিক মর্যাদা, আমি বলছি না যে আপনার সন্তানকে আপনি যাই খাওয়াবেন ওকেও তাই খাওয়ান, এটা হয়তো আপনার জায়গা থেকে সম্ভব না, আপনার সন্তানকে যেভাবে ট্রিট করবেন ওকেও সেভাবে ট্রিট করবেন, যদিও ধর্মে সে কথাটাই বলা আছে, কিন্তু অ্যাটলিস্ট মানবিক আচরণটা করুন, হ্যাঁ। এবং এই মানবিক আচরণটা এমনও হতে পারে, এমনও হতে পারে যে কার ভাগ্যে আসলে কি লেখা আছে আমরা তো জানি না, যে আপনার সন্তান হয়তো আপনাকে আপনার বৃদ্ধ বয়সে সেভাবে হয়তো বা আপনার দিকে ফিরেও তাকালো না, কিন্তু আপনার এই ঘরের ভৃত্য হয়তো সন্তানের চেয়েও অনেক ভালো কিছু করলো, কারণ ওকে যদি আপনি ভালো আচরণ করেন এবং ও কিন্তু ফিলটা পাবে যে আমার সাথে তো এরকম আচরণটা করার কথা না, কিন্তু আমার সঙ্গে সে এত ভালো আচরণ করছে, সুতরাং এটা রিটার্ন আমাকে দিতে হবে। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলেছি, আমি ওর গল্পে আবারও ফিরতে চাই। আমি জানি না আজকের গল্পের লেসনটা কোথায়, তবে সবসময় একটা জিনিস বলি যে জীবন গল্পের প্রত্যেকটা এপিসোডই আমাদেরকে কোনো না কোনো মেসেজ দেয়, এটাই হচ্ছে কোর অব দ্য স্টোরি। তো সেই জায়গাটি থেকে আজকের গল্পেও কোনো না কোনো মেসেজ আছে, আশা করছি ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন এবং সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলে আসার জন্য, ওখানে পুরো অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, পাশের যে নোটিফিকেশন বা বেল বাটনটি আছে এটা অন করে দেবেন, এতে সুবিধা আপনারই হবে। দুই মিনিট পরেই ফিরছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4 Jibon Galpo Jibon Natoker Cheo Natokiyo Jibon Galpo
স্বাগত জানাচ্ছি আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে জীবন গল্প নিয়ে আমার সঙ্গে রয়েছেন যিনি, তিনি মাহমুদুল হাসান এবং ওনার নিকনেম মানে ডাকনাম হচ্ছে সাগর। আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে বলুন তারপর।
তো এক বছর পরে ঈদ চলে আসলো, তো আমি বলতেছি আমি বাড়িতে যাব। তো বলতেছে না কেন যাবি বাড়িতে, যাবি ঈদের দিন এরকম মানে মানুষজন আসবে, অনেক লোকজন আসবে, তো অনেক গ্যাম জ্যাম থাকবে, একটু কাজ বাজ করতে হবে, তো তুই ঈদের পরের দিন যাস। তো আমি অনেক কান্নাকাটি করতেছি, তো যখন দেখছি তারা আমাকে আর মানাতে পারছে না কিছুতে, মানে বুঝাতে পারছে না, তো তখন মানে এক পর্যায়ে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে যাস। তো যাবি কেন, ঈদের দিন যাবি, ঈদের আগের দিন যাইতে পারবি না। তো ঈদের দিন দেখা যায় তো বাড়ির সব কাজ, অনেক সকালে উঠছি, ওইটা যতগুলো কাজ আছে মানে কাজ সব কিছু কমপ্লিট কইরা, তারপরে সবাই মাঠে নামাজে যাচ্ছে, তখন মানে আমাকে যে নিয়ে গেছিল কাজে, ওর গাড়ি আছে মোটর সাইকেল, তো মোটর সাইকেলে উঠাইয়া রাস্তায় নামাই দিল, রাস্তা থেকে একটু দূরে আমাদের বাড়ি। তো আমাকে যখন নামাই দিল, দেখি সবাই মাঠে যাচ্ছে, তো নামাই দিয়া আমার হাতে 150 কি 200 টাকা দিল, দিয়ে বলতেছে ঠিক আছে যা তুই, তো যাস আমি তোকে আবার নিতে আসবোনি। তো আমি বললাম আমি কিন্তু আজকে বা 2-4 দিনের ভিতরে আমি আর যাবো না, তো আমি চলে গেলাম। আমি তো খুশি যে আমার নামাজ দিছি, এতদিন পরে বাড়িতে আসলাম, সবাই মাঠে যাচ্ছে, তো আমি দৌড়াইয়া বাড়িতে গেছি, বাড়ির পাশে যা দেখি, তখন দেখি আমার মা কান্না করতেছে অনেক কান্না। তো আমি যা যখন মাকে ডাক দিলাম, মা আমাকে দেখা আমাকে জড়ায় ধরে আরো বেশি কান্না শুরু করে, হাউমাউ করে কান্না শুরু করে দিল, বলতেছে যে তুই এতদিন খোঁজ খবর নাস নাই, এই যে ওদের কাছে বলছি যে তুই একবার এলে বাড়িতে, তুই নাকি বলছো যে আসবি না, তুই ওখানে ভালো আছোস, ওখানে থাকবি, ওখানে থাকোস, অনেক ভালো আছোস, আমি তোকে এতদিন মানে দেখতে পারি না।
আমার মা গিয়ে দেখতে পারতো না ওখানে?
না, আমার মাও যাইতো না।
যেতো না কেন?
বলতো ওরা আইসা বলতো যে ও ভালো আছে ওখানে, এখন আসবে না, যায় না এমনি বলতো। আর আমি বলতাম আমি আমার মার কাছে যাবো, ওরা আমাকে বলতো যে আমার মা
উল্টা মেসেজ দিত আর কি। ওরা হয়তো বুঝতে পেরেছিল যে আপনার মার সঙ্গে দেখা হলে হয়তো ওরা কাজ করাতে পারবে না বা এরকম কোনো কিছু
হয়তো এমন কিছু।
হ্যাঁ,
তো আমি যখন আসলাম আমাকে দেখে মা খুব কান্না করতেছে। তো আমি আসলাম যে তখন মানে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, না খেয়ে চলে আসছি ওখান থেকে। তো মাকে বললাম মা বাড়ি থেকে কিছু আছে তো আমাকে দাম করে খাই। তো আমার মা আরো বেশি কান্না করল, কয় বাবা বাড়িতে তো হাড়ি জ্বলে নাই, মানে রান্না হয় নাকি আর কি। তো খুললাম রান্না হয় না মানে, কয় যে গত 7 দিনে যে কাজটা করছে, সে চাল বা টাকা পয়সা ওটা বিক্রি করে কিস্তি দিয়ে দিছে, আজকে ঈদের একটা দিন রান্না হয় নাই। তো আমার কাছে যে 150 টাকা ছিল, তো আমি বললাম আচ্ছা মা দাঁড়া সমস্যা নাই, আমি আসি। 150 টাকা দিছে, ওটা নিয়ে আমি দৌড়ায় দোকানে গেছি, যাই আপনার সেমাই লাচ্ছা আর কি, মানে একটা মিঠা জাতীয় ঈদের দিন আছে না ভালো মন্দ, তো আমি ওগুলো নিয়ে আসছি, নিয়ে এসে মাকে দিলাম, রান্না বান্না করে খেলাম। খাওয়ার পর ঈদের দিন আমি মাকে বলতেছি যে মা আমি আর ওই জায়গায় যাবো না। এক পর্যায়ে আমি বলতে চাইছিলাম না যে না বলবো না, দেখা যায় অসহ্য আমি থাকতে পারছি না আর, আসলে আমার বয়সটা খুব কম, মানে আমার ফিটনেস এর সাথে যে আমাকে যে পরিশ্রমটা করাচ্ছে মানে
নিতে পারতেছি না,
মানে এটা বেশি ওভারলোড হয়ে যাইতেছে, তো প্রতিনিয়ত অসুস্থ হয়ে যেতাম, তারপরে কাজ করতে হইতো।
জি,
তো মাকে বললাম এসব, তো আমার মা বললো ঠিক আছে বাবা তোরা যাওয়া লাগবো না যা। তো ওরা পরবর্তীতে আবার নিতে আসছিল, আমার মা বলছে না আমি খায়া থাকি না খায়া থাকি আমি আমার ছেলেকে নিয়েই থাকবো, ছেলে আমার সাথেই থাকবে, আমি আর দেবো না আপনাদের ওই জায়গায় কাজে। আমার মা আবার আমাকে স্কুলে ভর্তি করে দিল, আমি বললাম মা তো আমি আবার না স্কুলে ভর্তি, মানে আমার পড়ার প্রতি আগ্রহটা আগের থেকে ছিল যে আমি পড়াশোনা করবো, মানে আমার যখন বুঝ হয়েছে তখন দেখছি একটু পড়াশোনা করে হয়তো ভালো কিছু করবো এমন কিছু। তো আবার স্কুলে ভর্তি করে দেয় আমাকে, তো আমি স্কুলে যাচ্ছি। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে স্কুলে যখন আবার ভর্তি করে দিল, তার 5-6 মাস পরে আমার বাবা হুট করে ব্যাক করছে।
আচ্ছা,
তো আসার পরে আমার মা বাবা আমরা সবাই তো কান্নাকাটি যে এতদিন পর প্রায় 1.5 বছর পরে চলে আসছে, তো আমরা সবাই তো তাকে দেখে অনেক কান্নাকাটি। তো অনেক কিছু বললাম যে এইভাবে চলে গেছো মানে এত কষ্ট করে এইভাবে ই করতেছে। তো আমার বাবা হয়তো ভুল বুঝতে পারছে, তো বলতেছে আসলে মানে এটা আমারই ভুল, মানে তার ভুলটা সে বুঝতে পারছে, সে বলতেছে আসলে এভাবে চলে গেছি। তো আসার পরে আবার আমাদের সাথে থাকতেছে, একসাথেই থাকতেছি। আমার বাবা যখন নেক্সট টাইম আবার আসলো, তখন আবার একটা গ্যারেজে কাজ করতো, গাড়ি গ্যারেজে আবার কাজ নিল। তো নেওয়ার পরে যে আমাদের যে মানে 500 জায়গা কিনা হলো, আমার মা টাকা ই করলো
বাড়ি করার জন্য,
তো বাড়ি করলাম 500 জায়গা নিয়ে। তো এই জায়গায় বলি মানে আমাদের বাড়িটা যে করছি তার বাড়ির পাশে, মানে আমি সে ভদ্রলোকটার নাম বলবো না, হয়তো মানে সে সমাজে গণ্যমান্য একটা লোক, তার নাম বললে হয়তো সম্মান ক্ষুণ্ণ হবে, আমি চাচ্ছি না তার সম্মান ক্ষুণ্ণ, বাট আমার সাথে যেটা করছে আমি সেটা বলতাম। তার জায়গাটা অনেক ছিল, বাট আমাদের যে 600 জায়গাটা নিছি না, মানে এই জায়গাটার কারণে ওর বাড়িটা আর কি একটু অগোছানো লাগে,
মানে প্লেসমেন্টটা
ঠিক মতো হয় না, অগোছানো লাগে, তার কারণে এই যে একটা শত্রুতা। আর দেখা যেত কি বাড়িতে আমরা ঘুমাচ্ছি রাত্রে, ঠিক মতো ঘুমাইতে যেত না, ঢিল মারত চালে। তারপরে আবার দেখা যেত মানে আশেপাশে চতুর্পাশে ওর জায়গায় বেড়া দিয়ে রাখতো, এখান থেকে যাইতে পারবে না। বাট আমরা তো অসহায়, মানে তারা হচ্ছে সম্মানের একটা মানে সম্মানীয় লোক, গ্রামে পাওয়ারফুল লোক। দেখা যেত আমরা যদি কার কাছে বিচার দেবো, বলবো গ্রামের যারা মাতবর আছে তাদের কাছে বলবো, তারা তো মাতবরদের একজন, তো তাদের কাছে বললে লাভ কি? কোন ই পাওয়া যেত না, ওখান থেকে কোনো ফিডব্যাক পাওয়া যেত না। এই যে তোর মুরগি আমার বাসায় আসলো কেন, আমার বাড়িতে আসলো কেন, আমার ধান খাইলে কেন, এই নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে না লাগছে। লাগে আমার মাকে খুব মারে, প্রচন্ড মারে, মারার পরে মাথা মতো ফাইটে যায় আমার মার। এটা মানে আমার বাবা প্যাক করার পরে যখন আসলো, তো আমার মার মাথা মতো একদম ফাইটে দেয়। ফাটার পরে আমার মাকে হসপিটালে নিয়ে যায়, নিয়ে যা চিকিৎসা টিকিৎসা করি, করার পরে এটা গ্রামের দশজনকে জানাই, জানাই কি লাভ, কোনো রেসপন্স নাই। এটা তো এক পর্যায়ে আমরা ওই জায়গাটা ছেড়ে চলে আসি, মানে বাধ্যতামূলক দিতে হয়। তারপরে আমরা ওখান থেকে জায়গাটা বিক্রি করে দিই
ওদের কাছে,
বাধ্যতামূলক ওদের কাছে বিক্রি করে দিয়ে আমরা চলে গেলাম আর এক জায়গায়, মানে ওই জায়গায় আরো পার্শ্ববর্তী গ্রামে আমার এক নানা ছিল, মানে আমার আপন নানা চাচাতো ভাই, ওর জায়গার পাশে একটু জায়গা ছিল, ওখানে আবার জায়গা কিনলাম। এখানে যে জায়গাটা বিক্রি করলাম এইটার ব্যাংকে থেকে আবার কিছু লোন নিলাম। লোন নিয়ে কিন্তু আমাদের সেরকম অ্যাবিলিটি ছিল না, হয়তো গ্রামের আমার নানা তারা বইলা যে ঠিক আছে জামিনদার হয়ে নিয়ে দিয়া আবার একটু জায়গা কিনলাম।
আচ্ছা,
কেনার পরে ওই জায়গায় থাকতাছি। তো থাকার পরে না এইভাবে প্রায় আমি স্কুলে যাচ্ছি, আমি তখন ক্লাস ফাইভে হয়তো পড়ি, তো আমার বাবা আবার চলে যায়
নিরুদ্দেশ,
আবার নিরুদ্দেশ আগের মতোই লাফাত্তা, কোথায় গেছে মানে কোনো ই নাই, খোঁজ নাই। তো আবারও সেই যে আগের মতোই দুর্দশা, আমার মা দেখা যেত লোকের বাড়িতে কাজ করতেছে। তখন আবার বলে রাখি আমার আর একটা ভাই হয়েছে, এর ভিতর আমার আর একটা ছোট ভাই হয়েছে, আমার আব্বু যখন আবার ব্যাক করলো না তখন আমার আর একটা ছোট ভাই, দেখা যেত আগে আমি একা ছিলাম এখন আমার আর একটা ছোট ভাই, তো আমার আমাকেই দেখবে নাকি, সে তো আরো ছোট, ছোট ছেলে তো আরো খরচ বেশি। তো তখন করতো কি, আমি নিয়ে থাকতাম, আমার মা দেখা যেত যে এক বেলা বা হাফ বেলা কাজ করতো, কাজ করে নিয়ে আসতো সেটা খাইতাম। তো একদিন আমার মার প্রচুর জ্বর হয়, অসুস্থ, কাজে যাইতে পারে না, তো প্রায় একটা না দুই দিন জ্বর থাকে। এখন যে ডাক্তারের কাছে যাবে একটা ওষুধ কিনবো সেই টাকাটাও কাছে নেই, একটা ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। তো তখন আমার মা অসুস্থ দুই দিন ধরে, দুই দিন যে অসুস্থ, এই দুই দিনের একটা মুঠ মানে দানাও আমরা খাইতে পারিনি, আমাদের চুলায় হাড়ি ধরেনি, কারণ কোথা থেকে আসবে? আমার মা কাজ করতো তারপর নিয়ে আসতো, তারপরে তো খাওয়াইতো, কিন্তু কাজ করতে পারতেছে না, কেমনে খাওয়াইব? তো আমরা না, আমি স্কুলে যেতাম আমার ছোট ভাই, কিন্তু স্কুল থেকে এসে মার কাছে শুধু খাবার চাইতাম, আমার মা না মুখ ঘুরে শুধু কান্না করতো, মানে কোথায় থেকে দিবে, দিতে পারতেছে না, কান্না করতো। একদিন মানে এইভাবে মার কাছে কান্না করতেছে, মা আমি তো খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে মাইতে দাও, এমনি কিছু কান্না করি, মা কোনো কথা বল না। কান্না করতে করতে আমি ঘুমাই গেছি, ছোট ভাই ঘুমা, আমার মা সেই অসুস্থ শরীর নেয়, তখন বন্যা ছিল, মানে এই কোমর পানি ভাঙিয়া মানুষের বাড়িতে গেছে, যা কাজ কাজ করছে, তো কাজ করে দিয়েছে, খাইতে দিছে। তো আমরা ঘুম থেকে জাগ না পায় দেখি মা নাই, কান্না করতেছে। তো একটু পরে দেখি মানে বাড়ির আঙিনায় তাকায় দেখি আমার মা কোমর পানি ভাইয়া মাথায়, অন্যের বাড়ি যে কাজ করছে ভাত খাইতে দিচ্ছে, সেই ভাতের থালা মাথায় নিয়ে কোমর পানি ভাইয়া নিয়ে আসতেছে, সেই অসুস্থ শরীর নিয়ে, মানে কি করবে, সে নিরুপায়। আমার ছেলে অসুস্থ, মানে আমার ছেলে তো খাইতে পারতেছে না, খেতে তো দিতে হবে, সে অসুস্থ আর সেটা দেখতেছে না। তো এইরকম মাথায় ভাতের থালা নিয়ে কোমর পানি ভাঙিয়ে নিয়ে এসে ভাত নিয়ে এসে সেই ভাত আমাদেরকে খাওয়াইল। তো খাওয়া দাওয়া এইভাবে দেখি আর কয়দিন চলবো। তো আমার মা আবার পাশের বাড়ির আর একটা লোক অফার দিল যে তোর ছেলেটাকে কাজে দে, আবার এবার তো একটু বড়সড় হয়েছে। তখন আমার মা বলতেছে বাবা, মানে তখন ঢাকাতে, এটা হচ্ছে আপনার খিলগাঁও ওইদিকে একটা বাসায়, তো বলতেছে যে কাজে দে, ওখানে অনেক ভালো থাকবে, লোকেরা অনেক বড় লোক মানুষ, তো তোকেও দেখাশোনা করবে আর টাকা পয়সাও দিবে, তোর ছেলে অনেক ভালো থাকবে লেখাপড়া। তো আমার মা বললো যে ঠিক আছে যা, আমি আমি গেলাম। তো ওখানে যাওয়ার পরে তো ওখানে কাজে গেলাম, যখন আমার কাজ ছিল হয়তো মানে গাড়ি মারি মুছতাম, গাড়ি যখন ওরা আসতো অফিস শেষে গেটটা খুলে দিতাম, গাড়ি ঢুকাইতাম, এতটুকু। তো ওরা বেশ মাসখানেক থাকলাম ভালোই, মানে ওখানে যে মানে বাড়িয়ালি যে ছিল সেই আন্টিটা উনি খুব ভালো ছিল, নানি বলতাম ওই নানিটা, বাট ওনার ছেলেরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো একটা ছেলে। তো ওই ছেলেটা দেখা যেত কি, হয়তো সকালবেলা সে গাড়ি বের করবে না, আমি আমার রুমে আছি, একটু দেরি হয়তো মানে আমাকে নক করবে, যদি নক করতো, যখনই নক করতো তখনই মারতো, নক করা লাগবে কেন?
আচ্ছা,
তুই নকরা বসে থাকিস কেন, আগে আসতে পারিস না, তোর নকরে ডেকে নিয়ে আসা লাগবে, তাই যেতে মারতো আমাকে, এরকম মানে চর থাপড় দিত মারতো। তো একদিন না মানে সে আসছে, তো আমি আবার তিনতলায় গেছি ওর আর এক ভাইয়ের পাশে বাজারের জন্য দিছে, বাজারটা নিয়ে তিনতলায় গেছি। তো ওই ছোট ভাই আসছে, আসার পরে আমার গেট খুলতে দেরি হয়েছে, তো উনি আইসা যখন খুলে দিছি, আইসা ভিতরে গাড়িটা ঢুকায় বেত নিয়ে তিন চারটা বেত এক জায়গায় করে নিয়ে আমার মারছে প্রচুর, একদম মারতে মারতে উঠোনে ফালাই দিছে যে তুই আমি গেটে এতক্ষণ ধরে দাঁড়ায় আছি তুই গেছিলি কই, এই বলে মানে প্রচুর মারধর করছে আমাকে। মারধর করার পরে আমি কি করব, মানে ওখানে থাকতেই হবে আর কি, না থেকে তো উপায় নেই সে আগের মতোই। তো আমি মারধর খাই ওখানে থাকতাম, তো থাকার পরে দেখা যায় তো ওখান থেকে কিছু টাকা পেতাম, তো ওই টাকাটা বাড়িতে দিলে আমার মা আগে মানে আগে যেখানে করতাম ও টাকা পয়সা দিত, আবার মারধর করতো বাট মানে ওর টাকা পয়সা দিত কিছু, সেটা মাকে দিলে কিস্তিটা চালাতে পারতো, মানে মার সংসারটা মোটামুটি ভালোই চলতো, আমার ছোট ভাইকে নিয়ে ভালোই চালাইতে পারতো, আমি কিছু টাকা দিতাম। তো তারপরে দেখা যায় দেখতাম যে যত কষ্ট হোক এখানে থাকবো। তো একদিন আমাকে পাঠাইছে হচ্ছে আপনার মুরগি আনতে, বুঝছেন তো, মুরগি আনার জন্য বাসায় যা মুরগি নিয়ে আসে, তো মুরগি আনতে দিচ্ছি, মুরগির দাম হয়তো 300 টাকা ছিল, হয়তো কেজিতে আজকে হিসাব আসছে 300 টাকা, তো উনি আমার কাছে পাঠাইতেছিল 200 টাকা মনে এমন কিছু। আমি মুরগিটা নিয়ে আসছি, হয়তো বাকি থেকে 50 টাকা বাকি রেখে আসছি, আসার পরে ওনাকে এসে বলছি যে আসলে মানে মুরগির দাম তো 300 টাকা হয়েছে, আপনি তো 250 টাকা দিছিলেন, মানে 50 টাকা বাকি রেখে আসছি। তো তো সে হয়তো তার খেয়াল ছিল না কি সেটা জানে, সে বলতেছে তোর না আমি 300 টাকা দিলাম, 50 টাকা আবার কি করলি তুই, মানে মিথ্যাটা বলতেছিস কি করলি 50 টাকা বল। পরে রুমের ভিতর ঢুকাইয়া আমারে মানে 50 টাকার জন্য এমন মারা মারে চার পাঁচটা, মানে দেখা যেত যখন মাঝে মাঝে মারতো না, আমি চিল্লা ফাল্লা করতাম ওর মা উপর থেকে নেমে আসতো, নেমে এসে হয়তো ঠেকাইতো, ওর মা খুব ভালো মানুষ ছিল, তো থামাইতো যে ঠিক আছে তুই ছেলেটাকে এইভাবে মারাস কেনা, যাই হোক ভুল করতে পারে তাই ওকে মারতে হবে এমন কিছু, মানে ওর মা খুব ভালো ছিল। তো সেদিন করে কি দরজা লাগায়, মানে যাতে কেউ না আসতে পারে, দরজা লাগায় আমাকে এত মারা মারে জায়গায় জায়গায় ফাইটে ফুটে যায়, এখনো সেই দাগ আছেই, একবার মাইরা রক্তাক্ত করে ফেলায়, মানে যখন দেখতেছে যে মানে তার যতক্ষণ মানে খায়েস না মিটতেছে ততক্ষণ মারতেছে। তো মার এইভাবে এক পর্যায়ে যখন আমি সেন্সলেস হয়ে গেলাম তখন সে দরজাটা খুলে দিয়ে চলে আসলো, তো তারপর হয়তো আমাকে পানি পুনি ঢাইলা সুস্থ করা হলো।
আর একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আজকে এখানে জীবন গল্প নিয়ে আছে মাহমুদুল হাসান সাগর, এবং তার যে জীবন গল্প তার একটা ছবি আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চলে আসতে পারেন ওখানে তাকে দেখার জন্য, কমেন্টস করার জন্য। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ফিরছি কয়েক মিনিট পর। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 এফএম এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality.
Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokio.
স্বাগত আর একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরিয়া আপনার সাথে আছি। সাগর, তারপর কি হলো?
তো তারপরে এইভাবে যখন সেদিন মারধর করলো, সেন্সলেস হয়ে গেলাম, তো তারপরে চিকিৎসাপাতি করলো, ওনার মা এসে তো ওকে প্রচুর বোকা জোগাতে, একটা ছেলে ভুল করলে এইভাবে মারতে হয়। তো আমি বললাম যে না, আমি তো ভুল করিনি, আসলে সে হয়তো মানে দিয়েছে 250 টাকা, বলছে 300 টাকা, মানে তার আমি আসলে নেই নাই, কাজে এইটুকু 50 টাকার জন্য এইভাবে একটা ছেলেকে এইভাবে মারতে হবে নাকি। তো তারপরে চলে গেল, আমি অসুস্থ ছিলাম। তো সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে আমি মানে একদিন বাসার ছাদে ফুলের টপে পানি দিতে গেছি, নিচ দিয়ে। তো পানি দিতে গিয়ে রাস্তার পাশেই তো বাসাটা, তো হয়তো পাইপ দিয়ে ফুলের টপে পানি দিতেছি, একটু পানি নিচে পড়ছে। তো নিচ দিয়ে যাচ্ছিল সে এলাকার যে মানে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের যে মেন নেতা ছিল তার ভাতিজা, একমাত্র ভাতিজা নিচ দিয়ে যাচ্ছিল, তো ওর শরীরে একটু পানি পড়ছে। পানি পড়ার পরে নিচ থেকে অনেক গালাগালি করতেছে, বুঝছেন? গালাগালি পড়ার পরে আমি একটু নিচ দিকে তাকাইছি, তাকায় দিয়ে গালাগালি করতেছে। পরে বললাম যে আমি তো ভাইয়া আসলে আপনাকে দেখা পানিটা দেই নাই, এখানে ফালাই ফুলে পানি দিতেছি, হয়তো আপনার শরীরে মানে একটু পড়ছে, তো ভাই কিছু মনে করে না। তখন করছে কি, এতটুকু ইটের আতলা তুইলা মানে ঢিল মারছে, নিচ থেকে উপর দিকে ঢিল মারছে। তো মারার পরে ঢিলটা আমার মাথায় পড়ছে, উপর দিকে ওইটা নিচ দিকে মাথায় পড়ছে। পরে আমার একটু রাগ হইল, তারপর আমি আবার করলাম কি, ওইটা তুললাম, আমি আবার উপর থেকে নিচ দিকে ছুঁড়ে দিচ্ছি। তো আমি আবার মানে তখন আমি একটু রাগেই মারছি আর কি, তখন হয়তো মানে সেইভাবে ভাবতাম না যে এটার জন্য হয়তো বড় কিছু হবে। তো ও এইদিকে উপর দিকে তাকায় আছে, তো যখন ঢিলটা ছুটছি তখন ঢিলটা যাওয়ার চোখে পড়ে, বড় একটা ইটের আগলা উপর থেকে মারছে, ওই দিক তাকায় আছে, চোখে জ্বালা লাগার পরে তো চোখ ব্লাড হইতেছে, ও নগদ ওই জায়গায় পড়ে গেছে। আমি তো ভয় যে আল্লাহ কি করলাম, এটা একদম বিকৃত হয়ে গেছে, সেইটা হয়তো গেছে এমন কিছু, অনেক জোরে ছুটছি। তো তখন তো বাসার সবাই তো মানে একটু পাওয়ারফুল লোক, তারা অনেক সবাই খেপে টেপে যায়। তো বাসায় আসে, এক পর্যায়ে বাসায় এসে এক মানে ভাঙচুর এই অবস্থা, মানে কাটারি মাটারি এটা সেটা নিয়ে এসে মানে দরজা ধাক্কাইতেছে, দরজা তো নক করে দাও, বলতেছে যে বাড়িওয়ালা, বাড়ির আরো যারা ছিল তারা বলতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক, এটা মানে এর একটা শুরু হবে, আসুক ভাই, আপনার এরকম উত্তেজিত হইতেছে হইেন না। তোরা বলতেছে যে ছেলেটাকে বের করে দে, তারপরে বিচার যা করার লাগে আমরা করতেছি, কিন্তু ছেলেটাকে দিতে হবে, মানে ওরা উশৃঙ্খল হয়ে গেছে এক পর্যায়ে কাটায়। তো আমি তো ভয় কি করবো, পরে ওরা আসে উপরে আসে আমাকে খুঁজতে, তো আমি তো ভয় করছি কি মানে ছাদে যে টাঙ্কি থাকে টাঙ্কির ভিতরে ফলাইছি যাতে আমার আর না পায় খুঁজা। তো তখন ওরা মানে খুঁজা মুজা যায় আর পায় না, না পায়া আমাকে খুঁজা পায় না, পরে নিচে যায়, মানে ওরা তো নিচে দেজায় এক পর্যায়ে মানে ওই জায়গা থেকে নড়তাইছে না, এমন অবস্থা 3-4 ঘন্টা হয়ে যাইতেছে ওই জায়গায় বসে আছে, ওকে দিতে হবে, ওদের কথা হলো যে ওকে বের করে দিতে হবে। তো তখন মানে ওই আমি যে বাসায় কাজ করতাম না, ওই বাসার মালিক একজন ছিল চক্ষু মানে বিশেষজ্ঞ ডাক্তার, তো উনি ইমিডিয়েটলি ওনাকে নিয়ে হসপিটালে যায়, যাওয়ার পরে মানে অপারেশন থিয়েটারে নিয়ে দেখে মানে চোখ একটা এটা বাতিল আর কি, চোখটাই পুরো ইয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা, একটা চোখ কানা, তো এক চোখ অন্ধ হয়ে গেছে গা। তখন তো ওরা তো আরো বেশি বিগড়ে গেছে। তো তখন তো বাসায় ফোন দেওয়া বলতেছে মানে আমার নানি যে আম্মু এমন এমন কথা, ছেলেটার চোখ তো ওইটা নষ্ট, একবার বাতিল হয়ে গেছে, এই নিউজটা তো ওরা শুনলে তো আরো বিগড়ে। তো এখন কি করবো, ও কই, ওরা বলছে যে ওরে তো খুঁজা পাইতেছে না, ও গেছে কই। পরে আমি তো আবার টাঙ্কির ভিতরে পলাইছি, ওরা তো পুরো সাত খুঁজা দেখছে নাই। পরে আমি টাঙ্কির ভিতরে থেকে বাইরে ছাদে দাঁড়ায় আছি, তো আমাকে আবার নিয়ে আসছিল আমার এক ভাই, ওই ভাই আবার মানে ওই জায়গায় পড়াশোনা করতো, ওই বাসার সাথে ম্যাচ ছিল, ওই ম্যাচে থাকতো। তো ওই ভাই নিচ দিয়ে যাইতেছে, আমি ডাকতেছি শুনতেছে না উপর থেকে, পরে একটা ফুল ছুঁড়ে মারছি, মারার পরে ওই ভাইয়ের সামনে পড়ছে, উপর দিকে তাকাইছে, তাকাইলে পরে আমি বললাম যে আমি ভাই এনে উপরে আসেন। পরে সে আসে, মানে আইসা শুনে কেমনি কি বলে, এমনি এমনি কথা, তো এমনি ঢিল ছুটছে, ও চোখ তো কানা হয়ে গেছে, তখন কি করব। তো ওই আপা বলতেছে যে মানে ওর ছোট ছেলে কয়, ও আসার আগে ওরে তাড়াতাড়ি বাড়ি থেকে খেদাই দাও, এটাই করে। তো ভাই বলতেছে এখন কি করবো, কই দিয়ে নিয়ে যাবো, সামনে তো বাড়ি করলে তো ওরা নিয়ে নিব। তো আমার করলো কি বলে, তুই অল্টপ কয়া এই পাশ দিয়ে মানে নর্দমার ভিতর দিয়ে পার হয়ে যা,
আচ্ছা
পরে আমারে নিয়ে সে বললো যে আমি এদিক দিয়ে আসি, নিয়ে যে আপনার খিলগাঁও নিয়ে আসলো, নিয়ে এসে ওই জায়গায় আইসা আমাকে কাপড় চোর কিনে দিল, মানে নোংরা হয়ে গেছে না, অনেক নোংরা আবর্জনা ভিতর দিয়ে চলে আসছি, তো কিনে দিয়ে বললো যে একটা ট্রেনের টিকিট কেটে বললো তুই বাড়িতে চলে যাবা। পরে আমি বাড়িতে চলে আসলাম, ওখান থেকে চলে আসার পরে মানে বাড়িতে যখন চলে আসলাম আমার মা বললো যে কি ব্যাপার, আমার দেখে হুট করে কোনো কথা নাই বাট্টা নাই চলে আসলি, আমি বললাম সে এমন আমার কথা তেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সঙ্গে আমি চলে আসছি। তো আবার বাড়িতে আসার পরে আবার আমি ওখানে আবার স্কুলে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে তখন আমি তখন ওখানে সিক্সে ক্লাস সিক্সে ভর্তি হলাম, হওয়ার পরে সিক্স পড়লাম, সেভেনে উঠলাম, সেভেনে ওঠার পরে তখন দেখতেছে আমি মানে আমার লেখাপড়ার খরচ আরেকটু বেশি বাইরে যাইতেছে, আমার মা তো সেই অন্যের বাড়িতে আগের থেকে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, এভাবে আর কতদিন চলে না। তো আমার বলতেছে একবার যে বাবা তুই ই কর, এক জায়গায় খোঁজ পাইছি তোর বাবা নাকি ঢাকায় থাকে, মানে আমার বাবার সাথে একটা লোক গাড়ি চালাইতো সে আবার আমাদের বাড়ি, তো সে এসে বলতেছে আমি তো এমনি এমনি মাহমুদুল্লাহ বাবার ওই জায়গায় একদিন দেখছি।
আচ্ছা,
তো আমার মা বললো যে বাবা তাহলে এক কাজ কর তুই ওর সাথে যা, যা দেখ তোর বাবারে মানে কোনো খুঁজা পাস কিনা। তো সে আমাকে নিয়ে যাইতে রাজি হলো, পরে তার সাথে আমি গেলাম, তখন আবার ঢাকায় আসলাম। তো তার সাথে ঢাকায় আসার পরে সে আমাকে দেখাই দিল আমার বাবার পাশে, আমি যখন হুট করে আমার বাবার সামনে থাকলাম আমার বাবা তো অবাক যে কি ব্যাপার হুট করে কোথায় থেকে এইভাবে আসলো। তো আমি বললাম বাবা এমনি এমনি কথা, তুমি তো চলে আসছো আমাদের এত কষ্ট এমনি এমনি। তো আমার বাবা কিছু বল না, আচ্ছা ঠিক আছে আইসো বসো খাওয়া দাওয়া করো, মানে একটু রেস্ট নাও অনেকদিন পরে আসছো, মানে পরে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নেওয়ার পরে পরে দেখি একটু পরে একটা মহিলা আসলো। তো আমি আমি তখনও জানি না যে আমার বাবা বিয়ে করছে। তো আমি বললাম এইটা কি, পরে বলতেছে এটা তোমার আম্মু, আমি এখানে এসে আবার বিয়ে করছি। তো আমি যে মানে অনেকটা কষ্ট পেলাম আসলে, এটা আর মাকে জানাইলাম না যে হয়তো মা আরো কষ্ট পাবে জানানোর পর। তো ওনার একটা সন্তান ছিল, মানে এখানে বিয়ে করার পরে একটা মেয়ে হয়েছে এই পক্ষে। তো আমার বাবা বলতেছে যে তুমি আসছো এখানে থাকো ঠিক আছে আমি বাড়িতে টাকা পয়সা পাঠাবো, তো কিস্তি মিস্তি। তো আমি আসার পরে এই কথা বলার পরে বাবা কিছু টাকা পাঠাই দিল বাড়িতে, যে কিস্তি মিস্তি মানে চলাফেরা অনেক কষ্ট, তো হাজার তিনেক হয়তো টাকা পাঠাই দিল। দেওয়ার পরে তো আমাকে বলতেছে তুমি এখানেই থাকো। তো মা বলতেছে আচ্ছা ঠিক আছে তোর বাবার কাছেই থাক, সমস্যা কি, তোর বাবা টাকা পয়সা পাঠায় বাড়িতে, একটু স্বস্তি হোক কিস্তি মিস্তি চালাম উনি, আমি চলবো একরকম, তুই থাক তুই ভালো থাকতে পারবি ওই জায়গায় তোর বাবার কাছেই থাক। তো বাবা এই জায়গায় থাকতাম, তো ওই যে আবার বিয়ে করছে আমি ওনাকে আন্টি বলে ডাকতাম, মা বলতাম না কখনো। তো ওই আন্টির একটা মেয়ে ছিল ছোট, তো আমি যখন আসলাম তখন আমার বাবা বলতেছে যে তুমি ওর দেখাশোনা করো, তোমার আন্টি চাকরি করে। তখন আমাকে বাসায় রেখে আমি ওই ছেলেটা মানে একটা মা যেভাবে ছেলেটাকে মেয়ে লালন পালন করে আমি ওই মেয়েটাকে সেভাবে মানে দেখাশোনা করতাম, উনি চাকরি করত আন্টিটা চাকরি করতো, আমার বাবা কাজ করতো ডেলিভারি। দেখা যেত বাসায় মানে আমি সারাদিন ওই ওর লালন পালন করতাম, ওরা কাজ করতো। এইভাবে একদিন মানে আন্টি চাকরি ছেড়ে দেয়, মানে আর চাকরি করবে না সে, মানে বলে যে এইভাবে আমি চাকরি করি আর তুমি একটা ছেলে নিয়ে আসছো, এত বড় একটা ছেলে বসায় খাও আর আমার টাকা বাড়িতে পাঠাও, মানে এক ধরনের দ্বন্দ্ব যে তুমি ওর আমি কাজ করি সেই টাকা বাড়িতে পাঠাই দাও হ্যান ত্যান, মানে এইটা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হইতো আমাকে নিয়ে।
আচ্ছা,
তো আমি ওখানে থাকি কেন এমন কিছু, আমাকে চলে যেতে হবে। তো তারপরে উনি চাকরি বাদ দিল, বলে আমি আর চাকরি করবো না। তো আমার বাবা বললো ঠিক আছে তুমি না করলো, পরে আমার বাবা আমাকে তখন একটা কাজে লাগাই দেয়, তো ওই পিঠা বিক্রি করতাম আমি, তো তখন কাজে লাগাই দেয় আমি পিঠা বিক্রি করি, আমি আমি কিছু টাকা মানে রোজগার করতাম, আমার বাবাই রোজগার করতো, উনি বাসায় বসে বসে খাইতো, তো খাইতো আর দেখা যেত যে আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতো,
আচ্ছা
একটু খারাপ বিহেভ করতো এই ধরনের। তো একদিন হুট করে কিনে যেন কি হয়েছে আর সে আমারে মানে মারে প্রচুর, আমি তখন একটু তো মোটামুটি ভালোই বড় হয়েছি, তো মারে, তা আমি আবার এইটা নিতে পারতাছি না যে সে আমাকে মারবে কেন, এইভাবে আমি কাজ করি আমার বাবাই কাজ করে সে বসে বসে খাইতেছে, আচ্ছা ঠিক আছে তাতেও সমস্যা নাই, সে আমার সাথে এইভাবে প্রতিনিয়ত খারাপ বিহেভ করে আবার আজকে আমার মারলো, আমি না নিতে পারি আমি এর আগের মারে তাকে একটু মারি
আপনার সৎমাকে
দু তিনটা মানে চরথাপড় দিই আর কি সেদিন। তো তারপরে সে এইভাবে, তো বাবা আসলে বাবার সাথে এটা নিয়ে অনেক ঝগড়া, সে দেখা যেত কি আমার আব্বুর সাথে প্রতিনিয়ত ঝগড়া হইতো বুঝছেন, আমার আব্বুকে সে মারতো ধরে এমন অবস্থা, মানে দুজন যখন ঝগড়া হইতো আমি থাকতাম না, দেখা যেত বাপ মায়ের ঝগড়া করতো সেই জায়গায় তো থাকা সম্ভব না, দরজা লাগায় দুজন মানে হুড়াহুড়ি এক ধরনের পাড়াপাড়ি এইরকম অবস্থা হইতো ছোট একটা বিষয় নিয়ে, সে অনেক উশৃঙ্খল টাইপের ছিল আর কি একটু। তো আমার বাবার সাথে একদিন কিনে যেন ঝগড়া হয়েছে, তো সে হুট করে করছে কি মেয়েটারে, মানে আমি যে প্রতিদিন কাজ করে টাকা জমাইতাম না, সেটা এক জায়গায় রাখতাম, তো একদিন আব্বুর সাথে ঝগড়া হয়ে সেই টাকাটা নিয়ে সে চলে গেছে মেয়েটারে ফালায়া।
আচ্ছা,
ছোট একটা মেয়ে প্রায় এক বছর বয়স হবে তখন, মেয়েটাকে ফালায়া সে টাকাটা মানে টাকা নিয়ে চলে গেছে, কোথায় গেছে কোনো খোঁজ নাই। তো বাড়ির সবাই বাসার সবাই কইতেছে হায় হায় এত ছোট একটা বাচ্চা এইভাবে কান্নাকাটি করতো, সে গেছে গোটে, সারাদিন আমরা খোঁজাখুঁজি করি তাকে আর পাই না, কই গেছে আর পাই না, তো পাই না তো পাই না, একদিন একদিন পার হয়ে গেল তাও পাই না। এইভাবে মেয়েটা তো খুব কান্না করতেছে, আমার ছোট বোনটার নাম হচ্ছে ফাতেমা, তো খুব কান্না করতেছে, তো পাই না, তো সবাই বলতেছে যে এইভাবে তো অনেক কষ্ট, এত ছোট একটা মেয়ে কেমনি কি করবো। পরে আমি করলাম কি, দুদিন চলে গেল তিন দিন চলে গেল, তো আমার আব্বুকে মাকে বললাম যে মা এমন এমন কথা, আমার বাবাই তো মানে সেদিন বলা হইল আর কি, বিয়ে করছে এমন এমন, সে তো চলে গেছে একটা মেয়ে এভাবে কান্নাকাটি করে সবসময়, তো আমার মা আবার সেটা ভালোভাবে নিল, বললো তুই মেয়েটাকে নিয়ে আয়, আমার তো কোনো মেয়ে নাই, সমস্যা কি। আমি বাবাকে বললাম বাবা আমি তাহলে ই করি নিয়ে যাই, আমার মা নিয়ে যাইতে বললো তোমার মা ভালো ভালোভাবে টেক কেয়ার করতে পারবো, যেহেতু ছোট একটা মেয়ে, তা আমাকে বাড়িতে নিয়ে আসি। তোমার মাও মানে এত মানে আমাদেরকে যেভাবে যত কষ্টে আমরা মানুষ হয়েছি ওকে ততটা কষ্ট দেওয়া হয় না আর কি, প্রতিনিয়ত মানে ও ভালোভাবেই থাকতেছিল। তো ওকে নিয়ে আসার পরে কিছুদিন পরে ও আর ফিরে আসে না, আমার বাবা দেখলো যে দুঃখী যদি কোনো গ্যামজাম করে এমন কিছু তাহলে তুই যা আমি থাকি নিয়ে যা, তোমার বাবা থাকলো তো ও আর আসে না, ব্যাক করলো না, না করার পরে আমার বাবাও তখন বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পরে হইল আমি ওখান থেকে চলে আসি, আমার বাবাও প্রায় এক মাস পরে বাড়িতে চলে আসে, আসার পরে আমার বাবা আবার কাজ নেয় একটা আপনার ভটবডি এগুলো সারত, ওই জায়গায় আবার কাজ নেয়।
তো আপনার সঙ্গে দেখা হওয়ার পরে বাবা কিছু বললো না
তখন? আমার পরে মানে আমার সাথে যে দেখা হইলো, দেখা হওয়ার পরে আমার বাবার মানে বললো সেই বাবা এতদিন পরে দেখছিল সেদিন সেইভাবে মানে অনেক কিছু ই করলো, তা আমি বললাম যে তুমি এইভাবে ফেলায় আসতো আমাদেরকে থুইয়া, তোমার কি একটু মানে মায়া লাগে না আমাদের দেখতে যাও না, তো বলে যে আসলে যাই না, মানে সে নিস্তব্ধ হয়ে থাকে কথা বলতো না, তা আমি আর তাকে সেভাবে বলতাম না যে হয়তো কষ্ট পায় অনেক কিছু যা করছে করছি, এটা আর আমরা সেভাবে নিতাম না। পরে আমি মেয়েটাকে নিয়ে চলে আসলাম, তার কিছুদিন পরে বাবাও চলে আসলো, আসার পরে আমার পর মা বলতেছে দেখো এতদিন যা করছো করছো এখন আমরা আবার নতুন করে এই করি, মানে একটু এখন একটু ভালো হবে, যেহেতু একটা ছেলে, ছেলেটাও বড়, আমি তখন মোটামুটি ভালোই বড় হয়েছি, তো আর দুইটা ছেলে আর এই মেয়েটা নিয়ে আসলাম, আমি মেয়েটাকে কখনো বুঝতে দেবো না যে আমি ওর সৎ মা, কিন্তু সত্য তোমাকে একটু ভালো হয়ে থাকতে হবে এটাই। তো আমার বাবা দেখা গেল আমার ছোট বোনটার কারণে তারপরে যে আসলো না কঠোর পরিশ্রম করতো তখন থেকে, মানে আগে যে একটা মানে ই ছিল উরু উরু ভাব বা অন্যরকম অন্য টাইপের ই করতো সেটা আর নাই।
আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ উইথ মি আরজে কিবরিয়া।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, সময় রাত ১২টা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরি আপনার সাথে রয়েছি এবং সাগর আজকে কথা বলছে তার জীবন নিয়ে। হ্যাঁ, তারপর কি হলো সাগর?
তো তারপরে যখন আমার বাবা চলে আসলো তো দেখছে যে হ্যাঁ আসলে তো এখন আমাকে মানে সেইভাবে কাজ করতে হবে, আর আমার বাবা আসলে তখন ভালোভাবেই করে, তো আমাদের বাজারে একটা দোকানে কাজ নেয় আর কি, কাজ করে সে। পরে আমার বাবা কাজ করে আমাকে বললো যে ঠিক আছে, আমাকে আবার স্কুলে ভর্তি করে দিল, আমার যে ছোট ভাই ওকে মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় পড়াইতে দিছে আর আমাকে আবার স্কুলে দিল। আমি আবার আবার স্কুলে ভর্তি হলাম, মানে আমার ইচ্ছাটা যে আমি একটু পড়াশোনা করব। ভর্তি হওয়ার পরে আমি আবার পড়াশোনা করতেছি, আমার বাবা এইভাবে কাজ করতেছে, ভালোই চলছে, দিনটা মোটামুটি চলতেছে আর কি। পরে দেখা যেত আমার বাবা একদিন বলতেছে যে এইভাবে পরের দিন আর কয়দিন কাজ করব, তাহলে নিজে কিছু করি। তো আমার বাবা ব্যাংকে থেকে প্রায় 65,000 টাকা উঠাইয়া একটা গাড়ি কিনে, অটো ভ্যান, যে এটা নিজের একটা স্বাধীন, মানে নিজের করলে পরে নিজে কাজ করবো, তাদের সংসার চলবে, ভালো চলবে, অন্যের অধীনে কাজ করা ভালো লাগে না। গাড়িটা বানাইলো প্রায় 65,000 টাকা খরচ কইরা। তো প্রায় এক মাস চালাইছি, চালানোর পরে গাড়িটা চুরি হয়ে যায়।
চুরি হয়ে গেল
মানে এই জায়গায় একটা মানে চক্রান্ত ছিল আর কি। সেটা আমাদের, সেটা হচ্ছে মানে আমার বাবা যার অধীনে কাজ করতো, বুঝছেন, যেখানে কাজ করতো হয়তো ওর সাথে একটু রেশারেশি হয়ে চলে আসছে, মানে ওরা চাচ্ছিল না যে আর কি ও নিজে কিছু করুক। তো মানে আমাদের নিজের বাড়িতে জায়গা ছিল না গাড়ি রাখার, বুঝছেন, অন্যের বাড়িতে রাখতাম গাড়িটা। তো সেখান থেকে
গাড়ি বলতে এটা কিসের গাড়ি ছিল?
এটা অটো, মানে যে ব্যাটারি চালিত, যে এখন যে
অটো রিক্সা,
অটো জি, অটো রিক্সাটা, যে যেখান থেকে চুরি করার কোন প্রশ্নই আসে না, সেখান থেকে চুরি হয়ে গেল গাড়িটা।
রহস্যজনক,
সবাই বলতেছে, মানে সবাই যার বাড়িতে রাখছি আমরা বলতেছি না, সবাই বলতেছে যে আসলে এটা ওরই কাজ, কিন্তু আমরা ডিরেক্টলি ওকে কিছু বলতে পারতেছি না, আর এটা বলা সম্ভব না। তো রহস্যজনক ভাবে গাড়িটা চুরি হয়ে গেল। তো তখন এই যে টেনশন, একটা চাপ, প্রায় 65,000 টাকাতে বানাইলো, মাত্র এক মাসই চালাইতে পারলো না, এক মাসে চালাতে পারলো না, এইভাবে গাড়িটা চুরি হয়ে গেল।
এটা কি লোনের টাকা ছিল?
লোনের টাকা।
কত টাকা লোন ছিল?
65,000 টাকা। মানে এই যে টানাটানির অবস্থায় এত ইয়ের পরে, মানে 65,000 টাকা লোন নিয়ে গাড়িটা বানাইলো, যে হয়তো নিজের একটা পুঁজি, এটা দিয়ে চলবে সংসার, সবকিছু হয়তো ভালো চলবে। তো গাড়িটা চুরি হয়ে গেল, এই যে একটা চাপ লোনে। তো আমার বাবা আবার মানে ওর কাছেই কাজে যায়, এমন কি করবে, নিরুপায়। আর আমার বাবা মানে আমার বাবাও নিজে থেকে আর চায় না, বলে যে আমি আর ঢাকায় যাবো না, আমি আর কখনোই ঢাকায় যাবো না, আমি বাড়িতেই থাকবো। তো আবার ওখানে কাজে যায়, বুঝছেন, কাজে যাওয়ার পরে আবার মানে আমার দেখা যায় যে একটা করে চলতেছে না, অনেক টাকা কিস্তি। তো আমার বাবা আমাদের বাজারে সিকিউরিটি গার্ড হিসেবে আবার নিয়োগ নেয়, মানে রাত্রে ওখানে কাজ করে আবার দিনে দোকানে কাজ করে। পরে এইভাবে ওই জায়গায় মানে একসাথে দুইটা জব করে, যে তাছাড়া তো আর পারতাছে না সংসারটা চালাইতে। দেখা যাইতেছে আমার বাবা কিস্তি চালাইতেছে, আর আমার মা দেখা যাইতেছে অন্যের বাড়ি কাজ কইরা আপনি আমাদের খাওয়া খরচ এগুলো করতেছে। তো এইভাবে এক পর্যায়ে প্রায় বেশ কিছুদিন করার পরে আমার ওই বাজারে একদিন চুরি হয়। তো চুরি হওয়ার পরে তাকে তো এসে ধরবো, কারণ সে সিকিউরিটি গার্ড, আর দুজন থাকে। আসলে মানে যে চুরি করছে, বুঝছেন, মানে সে একটু হলেও জানতাছে যে এই করতে এই কাজটা করছে, কিন্তু বলার কোনো ওয়ে নাই। তখন মানে আব্বু আর নিরুপায় বলতে পারতেছে না যে ও এই কাজটা করছে, তখন সবাই দোষ দেয় যে হয়তো ওই এই কাজটা করছে, আর বাবাকে দোষ দেয় এভাবে। কিন্তু লোকে আমার বাবা গ্রামে মানে এই যে আমাদের সাথে যতই খারাপ বিহেভ করুক বা আমাদের সাংসারিক ভাবে, কিন্তু কোন লোকের সাথে মানে সেইভাবে ব্যবহার করতাম না। সবাই তখন আব্বুকে সাপোর্ট দেয় যে না, ও এই কাজ কখনোই করবে না, কারণ ও তো একটা ভালো মানুষ, আর আমরা যত দূর জানি ও এই কাজ করতে পারে না। তো এরপরে বিচার হইল, হওয়ার পরে আমার আব্বুর জরিমানা হইল, মানে দুজন সিকিউরিটি গার্ড ছিল, দুজনের জরিমানা হইল 7,000 করে। তো আমাদের কাছে তখন এটা অনেক টাকা, 7,000 টাকা এমনিতে কিস্তি, তার উপর আবার এই জরিমানা, এটা এখন কোথায় থেকে দেবো? যাই হোক, 7,000 টাকা জরিমানা, আমার আব্বু সময় নাই। নেওয়ার পরে মানে আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা বিক্রি করা হয়। তো সাইকেল বিক্রি করে তারপরে আমি আবার এর ভিতর ভরে রাখি, আমি যে স্কুলে পড়াশোনা করতাম না, তারপরে নিজের খরচ চালানোর জন্য আমি কাজ করতাম। দেখা যেত যে ধান কাটার সিজন আসতো, ধান কাটতাম, তারপরে এমনি সিজনাল যে কাজগুলা করে সে কাজগুলা করতাম আমি। তো এইভাবে আমার না 5,000 টাকা জমাইছিলাম, মানে কাউকে জানতে দিতাম না, তো সেইটা দিলাম, আর আমার সাইকেলটা বিক্রি করে 7,000 টাকা ম্যানেজ করে মানে ওই জরিমানা দিলাম। তারপরে আব্বু তো কিস্তি কেমনে টানবো, এটা সম্ভব না, চালাইতে পারতেছে না। তো তারপরে ওই দোকানে কাজ করতেছে, কাজ করার পর একদিন করছে কি, ওই একটা মেশিন ঠিক করে, বুঝছেন, গাড়ি ঠিক করে বলতেছে, ঠিক আছে আমি গাড়িটা দেখি ঠিক হয়েছে কিনা, চালাইতে আসছে, মানে ঠিক হয়েছে কিনা এটা দেখতে আসছে, আসার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে উল্টা আমার আব্বুর পায়ের উপর পড়ে। পায়ের উপর পড়ার পরে আমার আব্বুর পাটা মানে একদম গরম পানি পুজা এটুকু একবার ই হয়ে যায় গা পাটা। তো তারপরে আর কি, এমনিতে তো অনেক সমস্যা, তারপরে আবার এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। আমার আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাড়াতাড়ি করে, তো ওখানে ডাক্তাররা বলে যে এটা পাকাইটা ফালান লাগবে এমন অবস্থা। তখন তো আমরা আরো ইয়ে যে এমনি আমাদের এই অবস্থা এতটা কেমনি কই পাবো। তো ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ও মেডিকেলটাই নিয়ে আসার পরে তো সেই ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে আমি ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টে ইনশাল্লাহ ভালো হবে, পাও কাটতে হবে না। বলে ভালো হবে ঠিক আছে, কিন্তু নর্মালি আর সে এই পা আগের মতো আর সে ই পাবে না, কোন কাজ করতে পারবে না। তো আমরা তো তখন আরো ই হয়ে যায় গেছে কেমনি এটা। তো তখন দেখা যেত কি মানে আমি একটু বড় হয়েছি, এখন আমার বাবারও এইভাবে ইঞ্জুরি, তো অনেক টাকার কিস্তি, আমার মা তো সেই আমার বাবা থাকা অবস্থায় থেকে অন্যের বাড়ি কাজ করতেছে, কাজ করে আমাদেরকে মানে মানুষ করতেছে, আজ অব্দি করে আসতেছে, আমার মা তো আর লোড নিতে পারতেছে না। আর আমার বাবা সেও তো এখন মানে এত বড় একটা ইঞ্জুরি হয়ে গেল বা সম্ভব না আরকি কিস্তিটা। তখন বাধ্যতামূলক সামনে আমার এসএসসি এক্সাম এসে যায়, কিন্তু তখন আমি দেখি যে মানে এক্সাম দিতে যাবো সেখানে তো মানে ফর্ম ফিল আপ করতে হবে, টাকার প্রয়োজন, মানে আমাদের কাছে তখন ছিল কি দশটা টাকা আমাদের কাছে দশ লাখ টাকার সমান। তো আমি পড়াশোনার কি এক পর্যায়ে বললাম যে থাক তাহলে পড়াশোনা কেমনি কি করবই না। পরে আমার মা আমাদের বাড়ির পাশে এক লোক ছিল, ও ঢাকাতে থাকে, তো সেখানে তো ওর কাছে যায়, যা বলতেছে এরকম অবস্থা তো আমার ছেলেটাকে একটু চাকরি বাকরি দাও আমাদের। তো আমাকে দেখে দেখে বলে, তখন বলে ছেলেটা তো অনেক ছোট, চাকরি বাকরি হয় কি না, আচ্ছা ঠিক আছে দিস আমি দেখবো নি, যেহেতু এরকম সমস্যা আমি ওখানে আসি। আসার পরে ওই জায়গায় চাকরি নেই, তো চাকরি নেওয়ার পরে দেখা যাইতেছে আমি বেতন হচ্ছে আমার মাত্র 5,500 টাকা, আমি মানে সারা মাসে খুব পরিশ্রম করে।
তখন আপনার বয়স কত?
আমার বয়স তখন কত হবে 15।
ওকে,
15 বছর বয়স। দেখা যাইতো আমাকে নিবে না, কিন্তু সে একটু উচ্চ পর্যায়ে ছিল, তো মানে শ্রম আইনে তো আর কি নিষেধ আছে নাকি এমনি বলে যে ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানো। তারপর সে আমার উপর সহানুভূতি দেখাইয়া সে নিজের ইউন ডকুমেন্টস আর কি নিয়ে নেয়। তো তারপর আমি ওখানে কাজ করি, 5,500 টাকা বেতন, মাসে দেখা যেত 7,000 টাকা বেতন পাইতাম এমন কিছু।
আচ্ছা,
তো তাতে দেখা যেত আমার থাকা খাওয়া ঘর ভাড়া এটা সেটা দিয়ে আমি 2,500 টাকা 3,000 টাকা এমনি দিতাম, দিয়ে দেখা যেত কাজ হতো না, কিস্তি সারা মাস কিস্তি টানতে হয়। তারপরে আমার বাবা আর কাজ করতে পারে না সেভাবে, পরে আর কি কি করব এইভাবে আমি আমি দেখা যেত এমন পর্যায়ে থাকি একটা যে নিজের যে একটা কাপড় কিনবো সেটাও কিনি না, সেটা কিনতে গিয়ে আমি হিসাব করি যে আমি যে এখন 10 টাকা ভাঙবো, এই 10টা টাকা বাড়িতে দিলে আমার অনেকটা উপকার হবে, আমার বাবা মা একটু স্বস্তি পাবে এই 10টা টাকা বাড়িতে দিলে। তো এইভাবে আমি দেখা যেত আবার কোন একটা জিনিস রাস্তা দিয়ে যাইতেছি, ভালো একটা জিনিস দিয়ে খাওয়ার ইচ্ছা হলো, আমি জিনিসটার কাছে গিয়ে আবার ঘুরে আসি যে এই জিনিসটা যে আমি খাবো এখানে 20টা টাকা যদি আমি না ফুরাই, 20টা টাকা ধুয়ে তাই খেয়ে দিই, আমার অন্য একটা কাজে লাগবে, বাড়িতে দিলে আমার মার উপকার হবে।
ওকে,
তো এইভাবে আমি দিই কিছু টাকা করে দিই, এটা দিয়ে কিস্তি চলতেছে। আর আমার আব্বু দেখা যায় সে বসে তো আর চলে না, বসে থাকলে কিস্তি কেমনে চালাবে। তো আমার আব্বাও টুকটাক কিছু কাজকর্ম করে আর এইটা দিয়ে আস্তে আস্তে চলতেছে। তো এরপর যায় আমি আবার তখন তো এসএসসি পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে পারলাম না, পরে ফের এক বছর এইভাবে কাজ করতেছি। তো আমি আবার বললাম যে আব্বু তো আমি একটু পরীক্ষা দিই সামনে, এবার আবার পরীক্ষা দিয়ে আসলো। তো বললো আচ্ছা ঠিক আছে।
কি পরীক্ষাটা?
এসএসসি।
এসএসসি পরীক্ষা।
হ্যাঁ, মানে এতই এতই এর ভাবে আমার সেইভাবে পড়াশোনা হয় নাই, মানে করা হয় নাই স্কুলে, মানে একটা স্টুডেন্ট যেভাবে প্রতিনিয়ত স্কুলে যায় যেভাবে পড়াশোনা করার কথা সেভাবে হয় নাই। তারপর আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করবো। তো বললাম আব্বু আমি পরীক্ষা দেবো আবার। তো বলে তুই তো পড়াশোনাই করিস না, কেমনি দিবি? বলে আমি অমনিই দেবো, পারবো আমি, আমার এতটুকু কনফিডেন্স আছে। তো আমি আবার এক বছর এইভাবে চাকরি করলাম, চাকরি করার পরে আবার যখন পরীক্ষার সময় আসলো ফর্ম ফিল আপ করলাম, আমি এখান থেকে চাকরি করে টাকা দিয়ে সেটাতে ফর্ম ফিল আপ করলাম। করার পরে আমি চলে গেলাম বাড়িতে, এখানে চাকরিটা বাদ দিলাম। দেখা যায় তো লং টাইম ছুটি, পরীক্ষা দিতে গেলে প্রায় এক মাস দেড় মাস লাগবে, এত টাইম তো ছুটি দেবে না অফিসে। পরে আমি চলে গেলাম চাকরিটা বাদ দিয়ে বাড়িতে, যা পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমি ওখানে মানে চাকরিতে এখানে ছাইড়া গেলাম, বাড়িতে থাকতাছি কিছুদিন। তো থাকার পরে তখন দেখতেছি আস্তে আস্তে মানে সবাই আমার সাথে একটু মানে খারাপ বিহেভ করতেছে। বাবা দেখতো যখন চাকরি করতাম তখন কিছু টাকা পয়সা দিতে পারতাম, তাদের একটু হেল্প হইতো, আমি চাকরিটা ছেড়ে বাড়িতে চলে আসছি, তাদের সমস্যা হইতেছে, তারা মানে আমাকে আর সেইভাবে নিতে পারত না। পরে আমি তো ওইভাবে থাকতাম, আমি আসলে চাকরিতে আসতাম কিন্তু আমার ইঞ্জুরির কারণে আমি তাদের বলি না, যে তাদের বলে কি লাভ, এখন তাদের তো আর সেই সমর্থন নাই যে সে কিছু টাকা দিবে বা দিয়ে চিকিৎসা করাবে আমাকে। তো আমি এইভাবে ই করার পরে বাবা আমাকে বলে যে তুই যা চলে যা ঢাকায় যা, কাজ কাজকর্ম কর, টাকা পয়সা দিয়ে এইভাবে তো চলতেছে না, কিস্তি মিস্তি চালান লাগে, তুই যা। তো আমি আসতেছি না, কারণ আমার একটু সমস্যা শারীরিক ভাবে, তার জন্য আমি আসতে চাইতেছি না, তাল বাহানা করে আর কি থাকতেছি কিছুদিন। তো এই পর্যায়ে একদিন বাবা আমাকে মানে কাপড় চুপড় ঘর থেকে বের করে দেয়।
আচ্ছা,
দিয়ে বলে যে এইভাবে ঘুরে গেলে খাইতেছিস কোনো কাজকর্ম,
কি বের করে দেয় বাবা না মা?
বাবা।
ওকে,
বলতেছে যে
তখন আপনার সৎমাটা কোথায়?
সৎমা তো সেই যে চলে গেছে, আর
কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, তারপর
সেই যে গেল আর কোনো খোঁজ নেই।
কাপড় চোপড় বের করে দিল, তারপরে
কাপড় চোপড় বের করে দিল, দিয়ে আমার রাস্তায় একদম রাস্তায় ফেলাই দিল যে তুই চলে যা, তুই আর বাড়িতে উঠবি না। এই যা এত বড় একটা ছেলে বাড়িতে মানে বাপা মার ঘরের উপর বসে বসে খাইতাছস, এটা কয়দিন খাবি এমনি, তুই চলে যা, কোথায় যাবি জানি না, চলে যা। তা আমি তো তখন আর কোথাও ঠিক করা নেই, আমি যাবো কোথায়। তখন আমি একটু রাগের মাথায় আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, হ্যাঁ তুমি এতদিন মানে লাপাত্তা ছিলা বা আমাদের খোঁজ খবর নেই না, কেমনি কি মানে সব স্টোরি, আমি বাবার সাথে একটু মানে ক্ষিপ্ত হয়ে যাই গেল। ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে মানে বাবা অনেকটা রাগ হয়, পাড়ার প্রতিবেশী যারা ছিল আমার রাগ দিয়ে বলতেছে আসলে সে তো তোর বাবা, সে যতই যাই করুক তুই তার সাথে এই ধরনের ব্যবহার কেন করিস, এটা তো ঠিক না, এটা তো কখনোই ঠিক না, তুই এই ব্যবহার কেন করিস, এটা 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 করলি কেন। তো আমি আর কিছু বলি না, না বলার পর আমার মা আইসা মানে আমার কাপড় চোপড় গুলো বাড়িতে নিয়ে যায়, যে আমার বাবা যখন চলে গেল রাগ দেখে তখন মা বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমি আর বাড়িতে যাচ্ছি না। পরে আবার যখন বাবা ব্যাক করে দেয় আমার কাপড় চোপড় বাড়িতে, পরে আমার মাকে তো সেই মারধর শুরু করে দিছে, তুই নিয়ে আসছিস কেন। তো তারপরে আর কি আমি বের করে দেওয়া হলো,
আপনাকে বের করে দেওয়া হলো?
হ্যাঁ, আমাকে ওইভাবে বের করে দেওয়া হলো। পরে আমি আবার ঢাকায় আসলাম, ঢাকায় যেখানে।
কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে
আপনার আজ থেকে কত বছর আগে বের করে দেওয়া হয় বাড়ি থেকে?
দু বছর
আগে।
তো এইভাবে আবার বের করে দেওয়া হয়।
তখন মা কোথায়?
মা ওখানে।
আপনার ছোট ভাইটার বয়স কত তখন?
আমার ছোট ভাইটার বয়স হয়তো 7-8 হবে এমন, কিন্তু আমার ছোট ভাইকে নিয়ে
ওকে পড়াশোনা করছিল নাকি?
মাদ্রাসায় ছিল,
তখন মাদ্রাসায় ছিল।
ওকে মাদ্রাসায় দেওয়া হলো।
ঠিক আছে, আপনি বের হয়ে আসলেন বাড়ি থেকে, তারপর?
বাড়ি থেকে বের হয়ে আসলাম, আমি এখন কোথায় যাবো বাড়িতে তো আর যাইতে পারতেছি না, বাড়িতে দেখা যদি আমি যদি যাই আমাকে যদি কিছু না বলে আমার মার প্রতি মানে ই করবে আমার বাবা। পরে আমি এক জায়গায় থাকি, এক ফ্রেন্ডের বাসায় থাকি রাত্রে, রাত্রে থাকার পরে পরের দিন সকালে আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি আর কাজ পাইতেছি না কোথাও, কি করব, আমার টেনশন যে আসলে যে আমার বাবা আমার সাথে এই ব্যবহার করে বাইর করে দিল, আর তারপরে এখন বাড়িতে আসলাম, ঢাকায় আসলাম, কোনো কাজ কাম পাইতেছি না, কি করব। দুই দিন এক ফ্রেন্ডের বাসায় থাকলাম, সেও মেসে থাকে, একদিন দুই দিন হয়তো রাখলো, তিন দিনের দিন হয়তো দুই কথা বলবেই। তো আমি আবার সেখান থেকে চলে আর এক জায়গায় গেলাম, সেটা হচ্ছে সাভারে। সাভারে যাওয়ার পরে কাজ খুঁজতেছি, আমার ই হচ্ছে কাজ, আমি কাজ কোথায় পাবো, সে যে কোনো কাজ হোক আমি কাজ করব, আমার কাজ দরকার, আমার তা নাহলে চলতেছে না, কোনো কাজ পাইতেছি না। পরে একসময় একটা গার্মেন্টসে চাকরি পাই আবার, তো সেই জায়গায় বেতন ধরা হয় খুব কম, মানে 5300 টাকা তো হেল্পারের বেতন, তার চেয়েও কম ধরে। আমি বললাম যাই দেন আমাকে, মানে আমার খাওয়া পড়া চললে হয়েছে, আমাকে চাকরিটা করতে হবে। পরে চাকরিটা নিলাম, নেওয়ার পরে ওই জায়গায়।
কিসের চাকরি ছিল এটা?
ওটা গার্মেন্টসের চাকরি ছিল।
আচ্ছা,
গার্মেন্টসের চাকরি
কোথায় ছিল চাকরিটা?
এটা সাভারে।
সাভারে ছিল, হ্যাঁ বলেন। তারপর
সাভারে চাকরিটা নিলাম, নেওয়ার পরে প্রায় ওখানে কাজ করতেছি, স্বল্প যাই টাকা পাই, ওখান থেকে দেখলাম যে আসলে বাড়িতে কিছু দিতে হবে। পরে আমি বাড়িতে টাকা পাঠাচ্ছি, পরে কিছু টাকা পাঠাচ্ছি, দেখা যায় যখন টাকা পাঠায় তখন আবার মানে সেই আগের মতো আমার সাথে ভালো ব্যবহার করতেছে আর কি, তারা টাকা পাঠাইতে পারতেছি। যখন দেখা যায় আমি টাকা পাঠাইতাম খুব কষ্ট করে, বেতন ছিল কম, মানে ওভারটাইম দেখা যেত, ওভার ডিউটি মানে যে বেতন দিত তাতে পোষাইত না, ওভার ডিউটি করতে হইতো, ওভার ডিউটি থাকতো না, রাখতে চাইতো না, আমি দেখা যায় হাতে পায়ে ধরে জোর করে থাকতাম
যাতে আপনার একটু হলেও বেতন বাড়ে।
বেতন আমার একটু টাকাটা বেশি আসে, তার জন্য আমি জোর করে থাকতাম। তো বলতো যে আরে লাগবে না, তোর কিসের জন্য রাখবো, বললাম ভাই দেখেন আমার সমস্যা, আমাকে একটু রেখে দেন না, দুই ঘন্টা দুইটা ঘন্টা থাকেন, যে কোনো কাজ করান করবো। তো এইভাবে থাকতাম, থেকে থেকে কাজ করতাম। তো ওখানে কিছুদিন যার সাথে ছিলাম না, সেই ছেলেটা একদিন হুট করে, ব্যাচেলার থাকতাম ওর সাথে, তো তো হুট করে একদিন ওই ছেলেটা পাশে মানে পাশের গ্রামে বাসায় একদিন চুরি হয়। চুরি হওয়ার পরে মানে ব্যাচেলারদের উপর সেই দোষটা চাপাই দেয়, যে ব্যাচেলার ছেলেরা এই কাজগুলো করছে। পরে আইসা তো ওই জায়গায় মানে ফ্যামিলির ভিতর ব্যাচেলার থাকতাম আমরা মাত্র তিনজন লোক, পুরোটাই ছিল ফ্যামিলি। পরে বলতেছে যে ওরা তো ওই ছেলেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না, ওরাই করছে, কিন্তু আজও কিন্তু আমরা জানতাম না ওই কাজ মানে কে করছে। আমাদের তিনজনকে মানে অফিস থেকে ডেকে নিয়ে আসা হয়, মানে যে যেখানে চাকরি করে সেখান থেকে ডেকে নিয়ে আসা, মানে অহেতো আমরা জানতাম না যে বাসায় এই ঘটনা ঘটছে। পরে ডেকে নিয়ে আসা হয়, ডেকে নিয়ে আসার পরে আমাদেরকে মানে কোনো কথা নাই, হুট করে একটা রুমের ভিতর উঠলে ওটা আটকে বলতেছে যে তোরা এই কাজ করছস, কি করছস আমরা কিছুই জানি না।
কত টাকার জিনিস ছিল ওটা?
ওই জায়গায় অনেক টাকারই জিনিস, টিপি ছিল, মানে
জীবন গল্প সাগর রয়েছে আজকে এখানে, মাহমুদুল হাসান সাগর। তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। এবং একই সাথে একটা কথা বলি, আমাদের ইউটিউবে অনুষ্ঠানটি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশন অন করে রাখতে পারেন। এবং এতে করে আপনার সুবিধা হবে এটাই যে নতুন কোন প্রোগ্রাম ওখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে নোটিফাই হবেন, এবং আপনি চাইলে এখান থেকে অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন, কমেন্টস করতে পারেন অবশ্যই। আমি আবারও বলছি www.youtube.com/dfm904, আরো একবার বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না প্লিজ। ছোট্ট একটা বিরতি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প, ঢাকা এফএম 90.4 এ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন দেবেন, ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আবারও বলছি 09611904904। সাগর বলুন তারপরে।
জি, পরে আমাদের এইভাবে
পুলিশ ডাকানোর কথা, হ্যাঁ
পুলিশ টুলিশ ডাকবে এমন কথা, হুমকি দেবে। আমার তো তখন অন্য চিন্তা, যে আল্লাহ আমার যদি এখন পুলিশে দেয় আমার কি ছাড়াবে, আমার কি অবস্থা হবে।
রাইট,
আমার তো মানে এমনিতেই মানে এই অবস্থা, আর আমার বাবা তো আসবে না ঘর থেকে, আর আমার বাবা এসে কিভাবে স্যার মানে অন্যরকম। আমি তো সেই কান্নাকাটি শুরু করে দিলাম, কেমনি কি আসল দিয়ে কাজ আমি করি নাই। মানে আমার সাথে যে দুটা ছেলে ছিল ওরা একটু উশৃঙ্খল টাইপের ছিল, মানে নেশা টেশা করতো এমন কিছু, বাট আমি কখনো করতাম না ওদের সাথে। তার জন্য মানে গ্রামের ওই যে এলাকা মহল্লায় থাকতাম ওরা একটু সুদৃষ্টিতে দেখতো যে মানে এই ছেলেটা, তারপরে তখন সে পর্যায়ে তো আর কেউ কথা বলে না। তখন মানে তারা মানে ওদের দিক থেকে দেখতেছে যে এরা এই কাজই করছে, এদেরকে পুলিশে দেওয়া লাগবো, নাহলে বাইর কর, কই রাখছিস বাইর কর। পরে আমরা তো সেই কাকুতো মিনতি এটা সেটা করতেছি, কিছুতে তারা মানতেছে না। পরে এক পর্যায়ে দেখা গেল যে পুলিশ ডাকা হইল, সাভার থানার পুলিশ ডাকা হইল। পুলিশ ডাইকা তো বলতেছে যে একটা মামলা বলতেছে যে এত লাখ টাকা মানে আরো বেশি করে বানাইছে না, মানে যেভাবে কেস দেওয়া লাগে কোন কথাই বলতে পারতেছে, শুধু কজরে চোখ দিয়ে পানি জড়তেছে। আর আমার টেনশন একটাই, আল্লাহ এই খবর আমার বাড়িতে যে আমার মা তো মারা যাবে, যে ছেলে ঢাকাতে না জানি কি করছে এইভাবে থানায়, আমার মা তো মারা যাবে। আমি শুধু কান্না করতেছি। পরে নিয়ে গেল থানায়, নিয়ে যাওয়ার পরে রাখলো ওখানে। তো আমাদের তিনজনকে যে তো সাবার থানাতে যখন নিল রিমান্ডে নিব এমন কিছু, তখন তো আমি বলতেছি যে আসলে দেখেন আমি কিন্তু এগুলোর কিছুই জানি না, বলতেছে যে তুই জানাস না তো সেটা ঠিক আছে আগে দুই চার বাড়ি দেই তারপরে ঠিকই হইব, এটা নিছে তিনজন মিলা। পরে এইভাবে বলার পরে নিয়ে গেল একজন, নিয়ে যা মানে আলাদা হয় তোর কাছ থেকে কিছু কথা বের করবে এমন কিছু, নিয়ে যেত মারধর করলো সেইভাবে প্রচুর মারধর করছে, করার পরে ওর কাছ থেকে কোনো কথা বের হয় না।
আপনি বুঝলেন কিভাবে?
মানে ও কোন কথা বলে নাই,
কিন্তু মার যে প্রচুর দিয়েছে এটা আপনি বুঝলেন কিভাবে?
মানে ওকে যে মারলো মারার পর আবার নিয়ে আসছে,
তখন বলতেছিল
ওকে বলতেছে যে আয় আরেকটা নিয়ে আয়, পরে আবার আরেকজন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওরেও মানে প্রচুর মারধর শুরু করলো, মানে মানে একই কথা যে আসলে আমরা জানি না নেই নাই। করার পরে লাশ পর্যায়ে ওদেরকে প্রচুর মারধর করলো, করার পরে এখন ওই পরে যেটা নিল ও লাশ পর্যায়ে যখন অসহ্য তখন বলতেছে আসলে কাজটা আমি করছি,
ও বলে দিয়েছে,
বলে দিয়েছে কিন্তু আসলে এটা যে ওরা করছে আমি কিছুই জানতাম না।
আচ্ছা, তারপর?
আমি কিছুই জানি না। পরে তখন তো আমাদের তিনজনকে জেলে রাখলো, রাখার পর ওদের ফোন দেওয়া হইলো মানে যারা কেসটা করছে যে আসলে এই কাজটা ওরাই করছে। পরে ওরা আসলো, আসার পরে বলতেছে কই রাখছস কি করছস বাইর কর সবকিছু। তখন আমি বলতেছি যে মানে যে ওসি ছিল ওনাকে বলতাম স্যার আসলে দেখেন আমি তো কিছুই জানি না, কিছুই জানি না, আমি শুধু ওদের সাথে থাকতাম এতটুকু, ওরা কোথায় চলতো কি করতো না করতো আমি কিছুই জানি না, শুধু আমি ওদের সাথে থাকি, তো ভাই আমার একটু ছাইড়া দেয় না, আমি আমি কিছু জানি না। তো বলতেছে এইভাবে মানে পুলিশটা ওই স্যারটা অনেক ভালো ছিল, বলে যে আসলে সবকিছু যাচাই বাছাই হোক তারপরে দেখা যাক তোমার দোষ আছে কি না আছে, কিন্তু এইভাবে ছাড়া যাবে না কখনো কিছু না, আসলে আমি তোমার দিকে আমি দেখব, দেখি এভিডেন্স পাই কিনা, সেভাবে দোষ না পেলে তোমাকে আমরা অবশ্যই ছেড়ে দেব, তোমার বিরুদ্ধে আমরা কোনো ই নেব না। পরে ওরা আসলো, আসার পরে আমাদের তিনজনকে আবার জিজ্ঞাসাবাদ করা হইল যে কই রাখছস কেমনি কি। পরে ওদেরকে আমি বললাম যে আসলে দেখ তোরা সত্যি কথা বলবি ভাই, এই কাজটা তো তোরা করছস, তোরা বল আমি তোদের সাথে ছিলাম কিনা, একটা সত্যি কথা বলবি, কারণ তোর এই তোর একটা মিথ্যাতার কারণে তোরা দুজন তো দোষ করছস, এটা করছস তোদের কারণে আমার সহ ই হবে, এটা কি তোরা চাস আমি কিছু না করে আমি তোদের সাজার বাগি হই এমন কিছু, মানে এটা যখন জেলে রাখলো আমি আমি ওদের সাথে মিট করতাম বললাম, বলার পরে কয় আচ্ছা ঠিক আছে। তারপরে জন ওসি আসলো আবার আমাদের কাছে মানে তথ্য নেওয়ার জন্য যে আসলে কই রাখছে কি করছে। পরে তখন ও বলতেছে স্যার আসলে জিনিসগুলো আমরাই রাখছি কই রাখছি বের করে দেব, কিন্তু ওই ছেলেটার কোনো দোষ নেই। পরে ওদেরকে তো থানায় রাখলো, রাখার পরে এখন আমাকে ছেড়ে দিব বলতেছে তোমার গার্জেন ডাকো। আমি বললাম স্যার আমার তো কোনো দোষ নাই, আমি তো করি না, এটা তো ওরা নিজেই বলল, তো আসলে আমি গার্জেন ডাকবো, বলে যে না আসলে তোমাকে এইভাবে ছাড়া যাবে না, যেহেতু থানায় আনছি দুই দিন রাখছি,
কাউকে বুঝিয়ে দিতে হবে,
তোমার ফ্যামিলি কাউকে মানে কারো হাতে এটা দিতে হবে, তুমি তাদের ডাকো। তো আমি বললাম যে আমার মাকে তো এটা জানান যাবে না, জানালে তো সে একবারে ছটফট করবো আসতে পারবো না, তো আমার বাবাকে তো এটা কেমনে জানাবো। আমি বললাম স্যার দেখেন কোন উপায়ে আমার ফ্যামিলিতে এটা না জানে আমাকে ছেড়ে দেওয়া যায় কিনা। পরে অনেক পর্যায়ে বলার পরে আচ্ছা থাকো আমি দেখি, পরে যদি ফ্যামিলি থাকতাম হয়তো বলে তুমি ফ্যামিলিতে খবর দাও তোমাকে এখনই ছেড়ে দেব। তো দুই দিন রাখলো, রাখার পরে আরো দুই দিন রাখলো, মানে আমি দোষী সাব্যস্ত না হওয়ার পরেও দুই দিন রাখলো, মানে ওই ফ্যামিলিতে ফোন দিলাম না তার জন্য রাখলো। রাখার পরে একদিন বলতেছে যে ঠিক আছে, মানে সে সেই ই করে বলতেছে তুমি ডকুমেন্টস লিখিত দিয়ে চলে যেতে পারো।
আচ্ছা,
এটা লিখিত ই করে লিখিত আকারে আসার পরে আমার চাকরির তত্ত্ব চলে গেল, চাকরিটা আর নিতে চায় না,
সামাজিক যে বদনামটা হয় সেটাই। হ্যাঁ,
তা আমি তো ওই এলাকায় নতুন, ওদের ভরসা করে ওই জায়গায় গেছিলাম, আমি তো কিছুই চিনি না পটকা। চাকরিটা দেখা যেত আপনার 17 বা 18 দিন চাকরি করছে সেই বেতনটাও আর দেবেন, আমার কাছে টাকা পয়সাও নাই, বাসায় তো যেতেই পারবো না ওই বাসায়, আমি এখন কোথায় থাকবো কি করব। পরে আসলাম সেখান থেকে চলে আসলাম সাবার আপনার ওভারব্রিজের নিচে, ওখানে সারা রাত কাটাই দিলাম, এখন কোথায় যাব, ওভারব্রিজের নিচে ঘুমায় সারা রাত ওখানে থাকলাম। থাকার পরে সকালবেলা উঠলাম, উঠে আবার দান্দা যে কোন এক জায়গায় যাগে কাজ ঠিক করি তারপরে থাকার ব্যবস্থা করা যাবে, আবার কাজ খুঁজি, কাজ খুঁজি কাজও পাই না, আবার কি করবো, আবার সেই দিন আসে আবার সেই ওভারব্রিজের নিচে ঘুমাই, ওখানেই থাকি।
মানে জীবনের প্রথম রাস্তাতে ঘুমানো,
লাইফের প্রথম।
ওকে,
পরে থাকার পরে পরের দিন ওখানে এলাকায় তো দুই দিন ঘোরাফেরা করলাম, মানে ওই এলাকার যে যারা মানে বড় ভাইরা ছিল ওরা বলতেছে যে তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি রাস্তার ছিলে বা রাস্তায় এইভাবে থাকো, তোমার সমস্যা কি? তো আমি বললাম যে এমনি এমনি ঘটনা, তো আমি তার জন্য এখানে আসি। তো বলতেছে বললাম যে ভাই আমার টাকার সমস্যা, আমার টাকা লাগবে প্রচুর, তার জন্য কাজ করতে হবে, যে কোনো কাজ দেবেন, যে কাজ হোক কাজ করবো। তো ওরা বলতেছে যে কোনো কাজ দিলে কাজ করতে পারবা? তো আমি বললাম যে হ্যাঁ পারবো, যে কাজই হোক কিন্তু আমার টাকার দরকার, আমাকে আমাকে টাকা দিতে হবে, কাজ করবো যে কাজই হোক। ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। পরে আমাকে নিয়ে গেল ওদের সাথে, নিয়ে যাওয়ার পরে আমার সেই প্রচুর আদর আপ্যায়ন করতেছে, মানে অন্যরকম একটা, আমি কি ব্যাপার কাজ দিবে তাতে এত
এত আপ্যায়ন করে, কি
আপ্যায়ন করে কেমনি? আমি বললাম যে কাজ কি সেটা বলেন, কাজ পরে বলবো আসো যাই, আদর আপ্যায়ন করতেছে সেইভাবে, কাজ 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 কি সেটা আর বলতেছে। পরে বলতেছে তুমি অনেক ক্লান্ত পরিশ্রম করছো, রেস্ট নাও, থাকো এখানে থাকো, যখন যেটা লাগবে চাইবা দিব, কোনো সমস্যা নেই। আমি বললাম যে এটা কেমনি কাজের কথা বলে না এইভাবে রাজি কি একটা ই করতেছে, আমাকে সম্মান করবানছে, কারণ কি বুঝলাম না। পরে একদিন রাত্রে আসলো তিন ভাই, আসলো মানে তিনটা বড় ভাই আসলো, ওরা এসে বলতেছে যে তুমি তোমাকে যে কাজ দেবে সে কাজ করবা? বললাম যে করবো আসলে, মানে কাজটা কি সেটা বলেন, সেটা না বলে বলতেছেন আর করবা কি করবা না, আগে কাজটা বলেন তারপর। আমি বললাম ঠিক আছে কি কাজ বলেন করব। পরে বলতেছে যে তোমাকে যদি বলি যে কাউকে খুন করো এমন কিছু পারবে তুমি? আমি তখন মানে কথাটা শুনে হুট করে থমকে দাঁড়াচ্ছি, কি বলে এটা? এটা আমি মানে বললাম যে আমার দ্বারা এটা সম্ভব না, আমি চলে যাব, আমাকে আর আসতে দেন। বলো কোথায় যাবো তুমি, তুমি তো এখান থেকে যেতেই পারবা না। আমি বললাম যে আজব কথা, আপনারা আমাকে কাজের কথা বলে নিয়ে আসছেন, কাজ এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব না, আমি চলে যাব। পরে বলতেছে যে আসছো তোমার ইচ্ছা কিন্তু যাইতে পারবো,
আচ্ছা
যেতে হলে আমার ইচ্ছে যেতে হবে, আমরা যদি ছাড়ি তাহলে যেতে হবে, যদি কাজ না করো তাহলে তোমার এই জায়গায় মেরে ফেলবে। তো আমি বললাম যে আসলে এই কাজ আমার দ্বারা সম্ভব না। পরে ওরা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি সাথে থাকবা, অন্য একটা ছেলে তোমাকে থাকতেই হবে, তোমাকে ছাড়া যাবে না, যেহেতু এই কথা তুমি জানে গেছো আর তোমার কাছে ফোকাস করছো, তোমার যদি এখন ছাইড়ে দিই তুমি রাস্তায় যে একজনের কাছে বলবা না যে তার কোনো কি, তোমাকে ছাড়া যাবে না। পরে আমাকে নিয়ে এক পর্যায়ে ই করলো, আমি লাইফে কখনো গান দেখি নাই কিন্তু সেদিন ফার্স্ট টাইম ওদের কাছে যা দেখি, যে মানে রাত্রি প্রায় দশটা বাজে, সেদিন এত কিছু করে আমার রুমে আটকায় রাখলো, রাখার পরে প্রায় রাত বারোটা এরকম বাজে সাম। পরে ওরা আসলো চার পাঁচজন, আসার পরে পিছনে ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে আসলো, আমি আসার রুমে তালা করলো। আমি ওদের দেখে বললাম যে ভাই আসলে আমি চলে যাবো ভাই, আমি থাকতে পারবো না। আর পরে বললো তুমি না একটু আগে বললা থাকবা, থাকতে হবে নাহলে মেরে ফেল, মানে একদম হুমকি দিল আমার। তো বলে আচ্ছা ঠিক আছে পারবো। পরে বলে পরে ওরা ব্যাগগুলো খুললো, খুলিয়া গান বাইর করলো। আমি লাইফে প্রথম তখন ওদের কাছে গান দেখলাম, পিস্তল দেখলাম, আমি জীবনও কখনো ওসব দেখি নাই। পরে চার পাঁচটা বার গেল কইরা আমারে বলে যে এটা চিনো? বললাম যে চিনি তো আমি, পিস্তল পুলিশের কাছে দেখছি বন্দুক। তো বলে এটা চালাইতে পারো? বললাম না আমি তো এটা কখনো ধরি নাই আর আমি এটা ধরবারও চাই না। পরে কয় তুমি ধরো, না ধরলে তাহলে আমরা তোমার এখন মেরে ফেলাম, এটা তোমার চালাতে
হবে।
তো আমি আমাকে ওটা ধরতে পারি, আমি আর ধরতে পারি না, আমার হাত কাঁপতেছে, আমি এটা কেমনি ধরবো, মানে ধরতে বলে আমি ওটা ধরবো কিন্তু হাত কাঁপতেছে, আমি মনের মানে মনের যে একটা সাহস সেটা নাই। তারপরে এক পর্যায়ে মানে ওটা আমার হাতে দেখে আমি চালাইতে হয় সেটা বলে, মানে শিখাই দিতে চাই আর কি, যে এটা এইভাবে এইভাবে চালাতে হয়। তো আমাকে ওটা শিখানোর পরে বলে যে তুমি চলো যাইতে হবে। বললাম যে ভাই আমি যাইতে পারবো না। বলে তুমি এটা চালাবো না চালাবো আমাদের সাথে যেতে হবে।
ওকে, তারপর?
তারপরে আমাকে সাথে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মানে আমি তো এলাকায় নতুন, মানে কোথায় যাচ্ছে বা কি করবে সেটা জানছি না, কিন্তু আমাকে যে নিয়ে গেল ওদের সাথে মানে কাজ দেবের কথাগুলো, এত এখান থেকে ওদের সাথে পরিচয়, এর বাইরে কিছু জানি না, আরো এলাকায় তো আমি সেইভাবে চিনি না কোথায় যায়। পরে প্রোগ্রাম করলো যে যাবে, মানে ওই জায়গায় একটা মানে সেই কোটিপতি বড় লোক, কি যেন নাম বললো, নামটা সরি খেয়াল নাই, তো তার বাড়িতে যাবে সেদিন। তো মানে তার মূল উদ্দেশ্য হলো তাকে ই করবে আর কি, মেরে ফেলবে এমন কিছু, মানে হয়তো মানে তার উপরে যে লোক তারা তাকে,
মানে পুরো বিষয়টা আপনি ইনফর্ম না কিন্তু আপনি যাচ্ছেন ওদের সঙ্গে।
হ্যাঁ যাচ্ছে, আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে। তো যাওয়ার পরে এক পর্যায়ে মানে কেমনে যাবো, ওই বাইরের ফ্ল্যাট তো প্রায় পাঁচতলা না ছয়তলা, তো ফ্ল্যাটটা উঠা পাইপ বায়া মানে বাইরের সাইডটা যে ইয়ের পাইপ গুলা থাকে ওই যে আপনার টয়লেটের ওগুলা পায়া উপরে উঠতেছে, তাছাড়া তো সিকিউরিটি থাকে ভিতরে যাওয়ার কোন সুযোগ নাই, তো ওগুলো পায়া উপরে উঠছে দুতলা তিনতলার উপরে উঠছে, ওটা জানালার পাশে যে একটু স্পেস থাকে না এই যে ই করা আউটসাইডটা, তো ওই স্পেসে দাঁড়াইছে তিনজন, পরে আমি উঠতেছি, তো উঠার অবস্থায় আমি অর্ধেকখানে ওইটা হুট করে পড়ে যাই, আমি উঠতে পারি মানে আমার যে একটা মনোবল যে আমি উঠতে সেটা নাই, হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়, আমি ওখানে পড়ে গেলাম, যাওয়ার পরে আমি আর উঠতে পারতেছি না, ওরা তো উঠছে, ওরা তো ভাবছে যে হয়তো এখন লোক জানা জানি সমস্যা এইভাবে কেমনি, পরে আমি আর উঠি না, ওরা তো আর উপর থেকে বলতে পারতেছে না উঠ বা কথা বলার তো কোনো ই নাই ওই জায়গায়, পরে আমি নিচে ওই জায়গায় ই করে ওরা উপরে উঠে, ওঠার পরে হয়তো কি না কি দেখে মানে ভাব ভঙ্গিতে হয়তো বোঝে যে আজকে কিছু করা যাবে না, পরে ওরা নেমে আসে, নেমে আসার পরে আমাকে নিয়ে যায় আবার রুমের সাথে, আমি মানে চিন্তা করছিলাম যে আমি পালাই যাবো এখান থেকে কিন্তু সম্ভব, মানে নিচে আরেকজন ছিল আমার সাথে যে আমি উঠলে তারপরে সে যাবে, পরে আবার ওরা নেমে আসে, এসে আমাকে সাথে নিয়ে যায় বাসায় নিয়ে যায় মারধর করে, কয় যে তুই আসলে নিজের ইচ্ছে এগুলো করবা চাস না, তোর এখন শেষ করে দেব, মাইরে ফেলাম এমন কিছু। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আসলে আমি ইচ্ছা করে এটা করি না, আসলে আমরা মাঝে না পাই আমি যাবো, এরপরে যে কাজ করবেন আমি আপনাদের সাথে যাবো আর কি, তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দিতে হবে আগে, কত টাকা দিবে, টাকা দিতে হবে কিছু, আমি আগে বাড়িতে টাকা পাঠাবো কিছু, তারপরে আমি আপনাদের সাথে যে কোনো কাজ করতে রাজি আছি, তো বলার পরে বলে যে না আগে কাজ করবি তারপরে টাকা দিবি, পরে ওইটা তো ফেল হলো ওই জায়গায় আর গেল না, ওই জায়গায় যেই গুলো ওই দিন ফেল আসার পরে হয়তো একটু জানাজানি পাইছে, ওরা আকার ইঙ্গিত পাইছে যে কেউ আসছিল আর কি করার জন্য, সেটা নিয়ে হয়তো মানে ওরা তদন্ত করে ই করে, তারপরে বলে যে এখন তো জানাজানি হচ্ছে এখন আর কিছু করা যাবে না, পরে ওরা আবার ড্রাগস এর ব্যবসা করত যাদের সাথে ছিলাম গেছিলাম, ওরা মানে ওই সাভারে ড্রাগস এর ব্যবসা করত, ওদের ইয়াবার মানে যত রকমের ই আছে হিরোইন নেশা জাতীয় যত দ্রব্য আছে সব ওরাই করত, তো আমাকে বলতেছে তাহলে তুই ওই যে ওগুলা জায়গায় জায়গায় সেল দিতে হয়, বলে যে তুই এগুলো দিবি, তো আমি বললাম যে এইগুলা দেবো থানায় যদি
পুলিশ, ঘটনা তো পরের ঘটনা, তার আগে আপনি আপনি একটু বলেন ওই লোকটা কি করলেন, যারা আপনারা যে অপারেশনটাতে গিয়েছিলেন ওনাকে মেরে ফেলার কথা, ওই লোকটাকে কি করলেন আপনারা?
ওখান থেকে তো মানে ফেল হয়ে চলে আসা হলো,
মানে লোকটাকে পাওয়া যায়নি,
না পাওয়া যায়নি কে, তারপরে যে একটু আমি পড়ে গেলাম বা শব্দ টপ্তে এইটা
আপনার কারণে ওরা ফেল করছে মূলত বিষয়টা হচ্ছে এটা, হ্যাঁ এটা আমি পরিষ্কার করতে চাচ্ছিলাম,
আমার কারণে ফেল হয়েছে যার কারণে আর মানে তারা ই করতে চায় ওখান থেকে চলে আসে, আসার পরে আমার প্রতি একটা ই যে আমার মাইরা ফেলাবো তুই আসলে ইচ্ছা করে এটা করছিস, যদি আমরা ধরা পড়তাম কিছুই, তো ওটা একটু গরম হয়ে থাকে তাই গিয়ে ওটা স্থ
মানে আপনাকে এখন মাদকের ইয়ে করতে যাচ্ছে, হ্যাঁ তারপর
পরে ওরা আমাকে বললো যে এগুলো তোমাকে সেল দিতে হবে জায়গায় জায়গায়, তো আমি বললাম যে আসলে এটা যদি আমি করি করতে বলতেছেন আমি এটা কখনো করব না, বলে যে এটা করবো না করলে মেরে ফেলাবো তোমাকে করতেই হবে, আমি দেখলাম যে আসলে না করে দেওয়ার উপায় নাই, আমি ভাবলাম যে আসলে কোন উপকারে এটা ছেল দিবার যে অগো কাছ থেকে খালি একটু সাইড হলে আমি চলে যাবো আমার যাতে খুঁজে না পাই পালাই যাবো এখান থেকে, তো প্রথম দিন আমার একটা ই দিল যে ওখান থেকে মানে আমাকে যেতে হবে সেই ইয়েতে মিরপুরে, মিরপুরে মানে একটা লোকের কাছে আর কি কিছু ই না পাঠিয়ে দিল ইয়াবা আর আপনার এই যে ইটি গাঞ্জা এগুলা ওর কাছে দিতে হবে পুষায় দিতে হবে, মানে আমাকে আমাকে শুধু মাধ্যম হিসেবে দেওয়া হতো টাকা নেওয়া বা সেটা কিছু না, আমার আমার কাছে পাল ইগুলো দিব আমি নিয়ে ওর কাছে পুছাই দিব,
ওই তো মিডিয়া যেটাকে বলে মাঝখানের জন আপনি হচ্ছেন আপনাকে জাস্ট মাধ্যম হিসেবে ব্যবহার করেছে,
জি
ওকে,
তো নিয়ে দিতে বললো আমি ওটা নিয়ে যাইতেছি আর ভাবতেছি যে মানে কোন রকম খালি এখান থেকে একটু স্পেস পাইলে আমি এখান থেকে চলে যাবো,
আমরা বিরতি নিব প্রিয় শ্রোতা, এখানে আরো একটি ছোট্ট একটা বিরতির পর এই ঘটনার আজকের এই গল্পের শেষ ভাগে আসছি এবং লেসনটা কোথায় সেটা আপনাদেরকে স্পষ্ট করব, ছোট্ট একটা বিরতি। এই ভাগে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন
মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নম্বরটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিপ্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প, স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আমি আর জি কিপ্রিয়া আপনার সাথেই রয়েছি। জি সাগর।
জি, তারপরে ওইভাবে দিতে বললো, আমি ওটা নিয়ে আসতেছি আর আমার পিছে লোক লাগাই দিছে। আমি তখন মানে সেটা বুঝতে পারিনি যে হয়তো
আপনাকে ফলো করার জন্য।
ফলো করার জন্য আমি ভাবলাম যে আমাকে এইভাবে দিছে, আমার প্ল্যান এটা যে এটা নিয়ে যাবো আমি হুট করে কোন এক জায়গায়, এটা থানায় দিয়ে দেবো, দিয়ে আমি এখান থেকে চলে যাবো বা এমন কিছু, বা কোথাও ফালাই দিয়ে আমি এখান থেকে পালাই যাবো। তো আমি মানে রাস্তা আমাকে যেটা দেখা দিছে, আমি মাঝপথে রাস্তাটা ক্রস করে অন্যদিকে ঢুকছি। যখনই মানে রাস্তাটা ক্রস করে একটু প্রায় 10 মিনিট সামনে গেছি, তারপরে দেখি আমার সামনে আর একটা লোক দাঁড়ায় গেছে। তারা মানে আমার পাশাপাশি দাঁড়াচ্ছে, যা হাত মিলাইলো, কি অবস্থা, মিললে আমার এই জায়গায় গান ঠেকাইছে, মানে
কোমরে
কোমরে গান ঠেকাইছে। মানে সবাই যে লোকজন পাবলিক ভরা পেয়েছে কিন্তু বুঝতে পারতেছে না আসলে কি হয়েছে, ভাবতেছে কথাবার্তা করতেছে, আমার হাত এইভাবে মিলাই বলতেছে, ধরে ফেলাইছে, একাত ধরছে, একাত মিলে আমার সাথে কথাবার্তা করতেছে, বলতেছে তুই এদিক যাস কেন।
তখন বুঝে গেলেন যে আপনাকে আসলে ফলো করছে।
পরে আমি বললাম তো এটা এখন তো আমার এখান থেকে যাওয়ার কোন উপায় না। আমি বললাম যে ভাই একটু মানে সমস্যা, একটু বাথরুমে যেতে হবে, তার জন্য সামনে দিয়ে কোথাও স্পেস পাই কিনা, তার জন্য আর কি এদিকে যাচ্ছিলাম। তো ওখান থেকে আর কি করে পরে আবার ওখান থেকে ই করে ওরা ও আমার সাথে আসে, বলে আয় যায়। তখন সাথে আসলো, আসার পরে যেখানে আসবো ওখানে আসার পরে মিরপুরে আসলাম। আসার পরে মানে যার কাছে ওই জিনিসগুলো দিব সে বলতেছে যে আজকে সম্ভব না, এটা আর কি কোন প্রকার একটি পুলিশে মানে ইনফর্ম হয়েছে আর কি, জানা জানিয়েছে এমন কিছু, বলে আজকে সম্ভব না, তোমরা চলে যাও। পরে ওখান থেকে আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে মানে ওদের কাছে বলে যে ও আসলে পালানোর চেষ্টা করছিল হয়তো এইভাবে। তো আমি তখন আমাকে ওই জায়গায় ওর কাছে রাখে, রাখার পরে আবার বলে যে আচ্ছা ঠিক আছে, এটা যখন হইল না তখন আরেক জায়গায় পাঠিয়ে দিব, ওই জায়গায় মানে ই করার জন্য কিছু ইয়াবা ট্যাবলেট এগুলা মানে ওদের সাথে নিয়ে যাবো, টিকনাপ টিকনাপ থেকে ওগুলা নিয়ে আসবে, মানে ওরা তো ডিলার, নিয়ে এসে তারপরে সারা ডিস্ট্রিক্টে সিল দিব। পরে নিয়ে যায় আমাকে সাথে করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওখানে থাকি, মানে জাহাজটা আসতে আর কি দেরি হবে একদিন বা দুই দিন এমন কিছু। তো আমরা ওখানে একটা হোটেল নেই, আমরা সে ওখানে অবস্থান করা লাগে। তো তারপরে যখন আমরা হোটেলে অবস্থান করি, যে কোনো উপায়ে মানে পুলিশ এই খবরটা জানে, জানার পর আমরা গেছিলাম মোট 7 জন। 7 জন থেকে আমি তখন করি কি মানে আমি কিসের জন্য যেন মানে একটু বাইরে ছিলাম, তখনই দেখি মানে র্যাব হোটেলটা গিরে ফেলছে, পুরো হোটেলটা যখন গিরে ফেলছে, তখন আমি তো মানে একটু ফাঁকে মানে হোটেলটা ছেড়ে একটু ফাঁকে আসছি, যে কোনো কারণে হয়তো মানে আল্লাহ আমাকে এই চলে বাঁচাবে এমন কিছু, ফিরে আসছে, আসার পরে ওদেরকে গুঁজে ফেলাইছে। পালানোর পরে ওরা তো আটকা, পরে আমি ওইটা দেখে ওখান থেকে আস্তে করে সাইড কাটছি, সাইড কাটে চলে আসছি, ওখান থেকে পালাই আসছি, মানে ওদেরকে আটক করে ফেলাইছি।
মানে আপনি অল্পের জন্য বেঁচে গেছেন?
হ্যাঁ, ওদেরকে আটক করে ফেলাইছে। পরে আমি ওখান থেকে চলে আসছি, আসার পরে এক ঠেলায় ওখান থেকে চলে এসে আবার এই যে এখন যে জায়গায় জব করতেছে এই জায়গায় আসি, আসার পরে মানে ওখান থেকে এসে আবার এই জায়গায় চাকরি নিই। মানে ওটা মানে আমি ভাবি যে ওইটা আমার কাছে কিছু নয়, ওটা আমি ভুলে যাবো এমন কিছু। এখানে এসে আবার চাকরি নিই, চাকরি নিয়ে যে আবার তো ইনশাল্লাহ চাকরি করতেছি এখন। আর আমার এখন মূল হচ্ছে যে আমার ফ্যামিলিটাকে দেখা যাবে, আমি যে কোনো যেখানে মানে যেটাই করতে আমি ফ্যামিলিটাকে মূল প্রাধান্য দিয়েছি, যে আমার যদি এখন কিছু হয়ে যায় মানে আমার ফ্যামিলিটা তো আমার উপরেই করতেছে, কাজে আমার ফ্যামিলিটাকে টিকে রাখতে হবে আমাকে। আর তার জন্য মানে আমি এখন সবসময় ই করে যাইতেছি যে আমার ফ্যামিলিটাকে আমার আমার দেখতে হবে। আমার 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 স্বপ্ন এখন আমার ফ্যামিলি নিয়ে, আমি আমার নিজেকে নিয়ে মানে কিছুই করি না। আমার এই যে আমার বাবা এখন মানে কোনো কাজ করতে পারে না, তো আমি চাই যে আমি একটা ছেলে যে এতদিন ধরে চাকরি বাকরি করি, আমার বাবাকে যে কিছু করে দেওয়া সেরকম পারি না, আমার মার জন্য একটা কাপড় কেনার মতো সেরকম কোনো সামর্থ্য আমার হয় নাকি আজ অব্দি। কারণ মাসে সে এই যে হাড় ভাঙা পরিশ্রম করে পাই কত, 7,000-8,000 সেটা
দিয়ে কাজ করেন আপনি?
আমি গার্মেন্টসে চাকরি করি।
গার্মেন্টসে কি কাজ করতে হয় আপনাকে?
গার্মেন্টসে মানে ওয়ার্কার, আমি একজন সাধারণ ওয়ার্কার।
সাধারণ ওয়ার্কার?
জি।
আচ্ছা, তো কতক্ষণ পরিশ্রম করতে হয়?
দেখা যায় যে সকাল 8টায় গেলাম, 8টার পরে রাত 8টা-10টা এরকম কাজ করতে হয়।
আচ্ছা,
প্রতিদিন?
আচ্ছা,
8টা-10টা কাজ করতে হয়, যার পরে মানে স্বল্প টাকা, এটা দিয়ে কিছু হয় না। তো আমার এই যে আমি যদি মানে কিছু টাকা আমার বাবাকে দিতে পারতাম পুঁজি হিসেবে, যে বাবা এটা দেখুন একটা ব্যবসা করতো, করলে আমি আবার নতুন করে আমার পড়াশোনাটা চালাতে পারতাম এমন কিছু, তো এটা হচ্ছে আমার ই ছিল
না। কিন্তু আপনি আমাকে একটু বলেন, আপনার সামনে তো সম্ভাবনা ছিল, আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের নাম হচ্ছে সিক্রেটস, শুনেছেন কখনো?
জি।
রবিবারের দিন যায়, সেখানে আমরা দেখি যে একজন মানুষ অপরাধী হওয়ার জন্য একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড তার লাগে। আপনার গল্পে আমরা শেষের দিকে এসে ভাবছিলাম যে আপনার যেহেতু অর্থকষ্ট জন্মের পর থেকে, আপনি একদম বুদ্ধি হওয়ার পর থেকে, ক্লাস টুর পরে তো পড়াশোনা হয়নি, হয়েছে
না? ওই তারপরে এইভাবে মাঝে মাঝে বাদ গেছে, আবার শুরু করছে, আবার বাদ, আবার শুরু, এইভাবে এখন
আলহামদুলিল্লাহ পাস করতে পাস করেছেন। রাইট, ইন্টার পাস করলেন। তো এই যে এত কষ্ট করেছেন, খাবার পেয়েছেন পান নাই, বাবা মায়ের কষ্ট, বাবা একরকম পঙ্গু হয়ে বাসার মধ্যে পড়ে আছে, মাকে দেখেছেন ঈদের দিন কান্নাকাটি করতে, সম্ভাবনা তো আপনার সামনে এসেছিল। আপনি যদি সেই ড্রাগ ডিলার হতেন কিংবা আপনি যদি মানুষকে খুন করতেন, তাহলে হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মতো পয়সা ইনকাম করতে পারতেন।
জি।
তারপরও আপনি করেননি?
করি না, কারণ কি স্যার, এত দুঃখ কষ্ট ছিল। আমার মা বলতাম তো, ফার্স্টে বলছি, আমার মা একটু ধার্মিক টাইপের ছিল।
জি,
ধার্মিক। আমাকে প্রথম থেকে সেইভাবে বলতে যে বাবা দেখ, আসলে সৎ পথে থাকলে এই যে আমরা না খেয়ে আছি, তারপরে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছে। মানে মানে যে ধার্মিক যে জ্ঞানগুলা একটাই, সেইগুলো আমার ভিতর মানে সেইভাবে দিত। আমি আসলে দেখতাম যে ঠিক বলছে, যে আমি এখন এইভাবে হয়তো কামাই করলাম, প্রচুর টাকা কামাই করলাম, এক সময় তো চোরের 10 দিন কারস্থের একদিন আমি ধরা পড়ে গেলাম এমন কিছু, তখন মানে টাকা পয়সা ভোগ বিলাসিকতা সবই তো আমার শেষ, কিছুই তো থাকবে না, যেতে হবে। মানে এইভাবে মানে এই চিন্তাটা করে আমি কখনো ওইদিকে যাই নাই, যে হয়তো আমি এখন পুলিশে ধরা পড়লাম, পড়ার পর আমার কোনো যাবে না, কারণ আমার কেউ নাই যেমন যে আমাকে 10 লাখ টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাবে। মানে তারা আমাকে মাধ্যম হিসেবে ইউজ করে, আমি যখন বিবাদে বললাম তখন আর তারা হয়তো মানে ই করবে না, তখন আমার কি হবে? আর আমি যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটা কে দেখবে? কারণ আমার ফ্যামিলির মানে একমাত্র মাধ্যম এখন আমি।
গল্পটার লেসনটা হচ্ছে শেষের দিকে এসে, একটা হচ্ছে আপনি কমনলি বুঝেই গেছেন, আমরা যেটা বলি যে অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো আজকের এই জীবন গল্পে, অভাবে সবসময় স্বভাব নষ্ট হয় না। আরেকটা বিষয় আছে যে এই ছেলেটা তেমন শিক্ষিত না, যতটুকু সে অর্জন করেছে ফ্যামিলির কাছ থেকে, যতটুকু সে অর্জন করেছে মায়ের কাছ থেকে, যতটুকু সে অর্জন করেছে নিজের বুদ্ধির কাছ থেকে, সৎ থাকার জন্য সেটাকে সে প্রপার কাজে লাগিয়েছে। আমরা একজন মানুষকে ভালো মানুষ হবার জন্যে, একজন মানুষকে খুব সৎ হবার জন্যে, কিন্তু একজন মানুষকে সেই অর্থে আইকন হবার জন্যে খুব বেশি লেখাপড়া করতে হয়, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনাই করতে হবে। এই যে এথিক্সের জায়গাটা, সামাজিক জায়গা থেকে আমরা যে একটা কমন পারসেপশনের জায়গায় রাখি যে অনেক দূর পড়াশোনা করেছে মানে হচ্ছে সে ব্যাপক জানলেও না, তার স্বভাব চরিত্র ভালো এবং সে খুব বড় মাপের ভালো মানুষ, এই এথিক্সের জায়গাটা আবারও আজকের এই অনুষ্ঠানে ভুল প্রমাণিত হল। আমি আজকের এই গল্পটাকে যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে, শোনার জায়গা থেকে, শ্রোতার জায়গা থেকে মূল্যায়ন করি, তাহলে এই গল্পটা একটা সাদামাটা গল্প। সাদামাটা গল্প এই অর্থে যদি আমি এন্টারটেনমেন্ট হিসেবে নিই, যে আমি রাত জেগে গল্পটা শুনছি, সেই ১১টা থেকে শোনা শুরু করেছি, একটু পরে রাত ১টা বেজে যাবে, তো এই সময়টাতে আমি গল্পটা শুনে গেলাম, এটা একটা খুব সাদামাটা গল্প। আমরা এই পুরো গল্পে একটা জিনিস যেটা দেখলাম, যে কোনো মেয়ের গল্প নেই, লাভ রিলেশনশিপ নেই, একটা টানা পড়েন যুদ্ধ অবস্থা, এবং সেটা হচ্ছে দারিদ্র্যের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে পরাজিত হওয়াটা একেবারেই মানে খুব সাধারণ একটা ব্যাপার হতো, যদিও বলতে যেন আমি শেষ পর্যায়ে গিয়ে আমি একটা খুন করেছি, কিংবা শেষ পর্যায়ে গিয়ে আমি ড্রাগ ডিলার হয়েছি আমার পয়সা ইনকাম করার জন্য, আমার বাবাকে সুস্থ করার জন্য, আমার মার মুখে একটা দিনের জন্য হলো ফেক একটা হাসি দেখার জন্য আমি অস্বাভাবিক হতাম না, হয়তো এথিক্সের জায়গা থেকে অনেকেই মানতে পারতেন, কিন্তু পারতেন না। শেষ পর্যায়ে এসে যেই জায়গাটায় আমরা একটা বড় ধরনের ধাক্কা খেলাম, সেটা হচ্ছে না, ওর হাতে অপরচুনিটি ছিল কিন্তু সেটার ব্যবহার করেনি। আমরা প্রত্যেকটা মানুষই না এরকম সাদামাটা মানুষ, প্রত্যেকটা মানুষই সাদামাটা মানুষ, এবং বেশিরভাগ, হ্যাঁ রোমাঞ্চকর গল্প তো অনেকের জীবনে আছে, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনই এরকম সাদামাটা। কিন্তু এই সাদামাটার মধ্যেও যে অনন্য হওয়া যায়, সাদামাটার মধ্যেও যে অসাধারণ হওয়া যায়, সেই অসাধারণ হওয়ার চেষ্টাটা হচ্ছে আজকের এই জীবন গল্পের লেসন। জীবন আসলে অনেক ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, এমনও হতে পারে আমি কিবরিয়া আমার জন্য আজকের এই অনুষ্ঠানটাই শেষ অনুষ্ঠান, কিংবা আপনি যে শুনছেন আপনার জন্যই হয়তো আজকের এই অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান, কিংবা আপনি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন সেটারই বা কোনো গ্যারান্টি আছে? নাই। মৃত্যু যেহেতু অবধারিত, সুতরাং সেই জায়গাটি থেকে আমাদের অবশ্যই মনে রাখা উচিত, এনি টাইম ইউ ক্যান লিভ দ্য ওয়ার্ল্ড, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন, যে কোনো সময়ই আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতে পারে। সেই জায়গাটিতে নিজেকে একটা প্রশ্ন করা উচিত, আপনি রেডি তো? রেডি তো মানে হচ্ছে এটাই যে আপনি জানেন যে আপনি কি করছেন, আপনি জানেন কতটা ভুল করছেন, আপনি জানেন যে আপনি কতটা অন্যায় করছেন। এক সৃষ্টিকর্তা জানে এবং আপনি জানেন, সবচেয়ে ভালো আপনি জানেন সৃষ্টিকর্তার পরে। আপনার মনে হচ্ছে যে জীবনের একটা কোনো পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবেন, জীবনের একটা কোনো পর্যায়ে গিয়ে ওকে হয়ে যাবেন, এখনো হাতে সময় আছে, ৩০ পরে গিয়ে করবেন, ৪০ পরে গিয়ে করবেন, ৫০ পরে গিয়ে করবেন, কিন্তু ডেথ যেহেতু কোনো ব্যারিয়ার মানে না, এনি টাইম ইট ক্যান বি, সো আমার মনে হয় এভরি টাইম ইউ শুড বি প্রিপেয়ার্ড। সো এই প্রশ্নটাই করে গেলাম আজকের এই জীবন গল্প থেকে। আমার কাছে মনে হয়েছে ওর জীবন গল্প শুনে যে ও কমপ্লিটলি অনেস্ট ম্যান, অ্যান্ড অনেস্ট ম্যান ইজ হ্যাপি ম্যান। যতটাই থাকুক না কেন, অবস্টাকল একটা সময় ফেস করে হয়তো ওভারকাম হয়ে যেতে পারবে, তাওয়াক্কাল তো আল্লাহ, বাট আর ইউ রেডি ফর দিস? ভালো থাকুন সবাই, আজকের মতো শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন গল্প, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.